তাকে আমি দেখছিলাম আমার পাশের ফাঁকা সিটে কালো বোরখা পরিহিত এক মধ্যবয়সী মহিলা বসেছেন। তিনি পাশে বসাতে কেমন যেন খুব অস্বস্তি লাগছিল। আমি বাইরের দিকে তাকিয়েছিলাম। একটু পরে কেমন করে সবকিছু যেন বদলাতে শুরু করল। সম্পূর্ণ বাসটা কেমন যেন ধোঁয়ায় ভরে গেল। আমি বাসের ভেতরে তাকাতেই দেখি বাসে আমি বাদে সবাই কালো বোরখা পরিহিত। দেখে আঁতকে উঠলাম আর তারপরে দেখলাম সবাই আমার দিকেই তাকিয়ে আছে।
জুজু আসছে, ইউ আর নট অ্যালোন।
আমি শুধু তোমার সাথেই থাকতে চাই।
নট অ্যালোন। You will never be alone. Hot.com. The fear returns with Russell.
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। কখনো কি শুনেছেন মৃত কোন সত্তা ফিরে আসে আপন কোন মানুষকে সাহায্য করার জন্য, কিংবা কোন আত্মা হাজির হয়ে যায় অশুভ থেকে কাউকে বাঁচানোর জন্য? হ্যাঁ, ঠিক এমনি একটি সত্য ঘটনা ঘটে গেছে আমার জীবনে। বছর যার আগের রমজান মাসের সেই ঘটনা আমার জীবনে এক অভাবনীয় পরিবর্তন নিয়ে আসে যা আমি কখনো ভুলতে পারব না। হ্যালো রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন, তাই নতুন করে জিজ্ঞেস করলাম না ভালো আছেন কিনা। ভূত ডট কম এর সকল ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অনাকাঙ্ক্ষিত বানানজনিত ভুল ত্রুটির জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসিফ লিখছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কোন একটি চর থেকে। ঠিকানা না জানালে খুশি হব, তারপরে তিনি তার ঠিকানা দিয়েছেন, আমি সেটা বললাম না। তারপরে তিনি লিখছেন, ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু ভূত ডট কম চালু হওয়ার পর থেকে আবার আগের মতো ভয়ের রাজ্যে হারিয়ে যেতে পারি বলে রাসেল ভাই ও ভূত ডট কম টিমের সকলকে জানাই মনের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। অনেকদিন থেকে ঘটনা লিখব লিখব করে হয়ে উঠছে না, তাই আজ লিখতে বসে গেলাম। আশা করছি সকলের ভালো লাগবে। ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে কোন এপিসোডে প্রচার করবেন তা জানানোর অনুরোধ করছি। সকলের কথোপকথনের পরিশুদ্ধ রূপ ব্যবহার করছি, কারণ আমাদের এলাকার আঞ্চলিক ভাষা অনেক লিসেনার বুঝতে পারবেন না। আর কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাই। ২১ এপ্রিল ২০২২, আমার এখনো মনে আছে দিনটি ছিল বৃহস্পতিবার। আমি তখন অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তখন রংপুরের পার্ক মোড় এলাকায় একটি মেসে থাকতাম। সময়টা রমজান মাস হওয়ার কারণে সারাদিন টিউশন করিয়ে ইফতারের আগেই মেসে ফিরতাম। সেদিনটাও ছিল অতি সাধারণ অন্য দিনগুলোর মতোই। আসরের নামাজ শেষ করে বিছানায় শরীরটা এলিয়ে দিতেই কেমন যেন মনটা বাড়ির জন্য আকুল হয়ে উঠল। অনেকবার ভাবলাম হুট করে বাড়ি যাব। আবার কোচিং টিউশন তখনও খোলা, ঈদের ছুটি হতে বেশ কয়েকদিন দেরি। কি সিদ্ধান্ত নেব ভাবতে ভাবতেই ইফতারের সময় হয়ে গেল। ইফতার করতে করতে সিদ্ধান্ত নিলাম বাড়ি যাব, কারণ আগামীকাল তো শুক্রবার আর শনিবারে কোনো ক্লাস নেই, তাই বাড়ি থেকে ঘুরে আসলে মন্দ হয় না। আমি বরাবরই খুব গ্রাম কাতরে মানুষ, তাই কাউকে কিছু না জানিয়ে মাগরিবের নামাজের পরে বাসে উঠে গেলাম। ভাবলাম হঠাৎ করে বাড়িতে গিয়ে সবাইকে চমকে দেব। তখনও ভাবিনি আজকের এই যাত্রা আমার জীবনে বয়ে নিয়ে আসতে পারে এক নতুন অধ্যায়। পার্ক মোড় থেকে কুড়িগ্রামের মেল বাসে যখন উঠলাম তখন সন্ধ্যা প্রায় ৭:৩০। বাস ছেড়ে দেবার পরে পাশের জানলা দিয়ে দূরের গাছগুলো দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুম ভাঙল পাশে বসা এক ভদ্রলোকের ধাক্কায়। তখন ঘড়িতে প্রায় রাত 8:30। ঘুম ভাঙতেই কেমন যেন খুব খারাপ লাগছিল। বারবার মনে পড়ে যাচ্ছিল একটু আগের ঘটনাগুলো, একটু আগেই যা দেখলাম তা কি নিছক কোনো স্বপ্ন নাকি বাস্তবিকভাবেই কিছু ঘটে গেল আমার সাথে। আমার পাশের সিটে ভালো করে দেখতে লাগলাম, পায়ের পাশের ব্যাগটাও দেখলাম, না সব তো ঠিকই আছে। তাহলে একটু আগে যা দেখলাম সেটা কি? এবার চলুন ঘুমের মধ্যে যা দেখেছিলাম তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেই, না হলে সামনের পুরো ঘটনাটি বুঝতে আপনাদের অসুবিধা হবে। আমি দেখেছিলাম আমার পাশের ফাঁকা সিটে কালো বোরখা পরিহিত এক মধ্যবয়সী মহিলা বসলেন। তিনি পাশে বসাতে কেমন যেন খুব আনিজি লাগছিল। আমি বাইরের দিকে তাকিয়েছিলাম, একটু পরে কেমন যেন সবকিছু বদলাতে শুরু করল। সম্পূর্ণ বাসটা কেমন যেন ধোঁয়ায় ভরে যেতে লাগল। আমি বাসের ভেতর তাকাতেই দেখি বাসে আমি বাদে বাকি সবাই কালো বোরখা পরিহিত। দেখে আঁতকে উঠলাম, আর তারপরই দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। তাদের চোখ ছিল না, তার বদলে মনে হচ্ছিল আগুনের লাল আভা বের হয়ে আসছে চোখের খালি কোটর থেকে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, চিৎকার দিয়ে চোখ খুলতেই দেখি বাস কুড়িগ্রামে পৌঁছে গেছে। আমার পাশে বসা লোকটি বললেন, ভাই আপনি কি কোনো খারাপ স্বপ্ন দেখছিলেন? আমি উত্তরে বললাম, তেমন কিছু না ভাই, বলেই পাশের অন্য সিটগুলোর দিকে ভালো করে দেখলাম, না সবকিছু স্বাভাবিক। মিনিট পাঁচেক পরে আমি কুড়িগ্রাম পৌঁছে নাগেশ্বরীর অটোতে উঠে পড়লাম। নাগেশ্বরীতে যখন পৌঁছালাম তখন রাত প্রায় 10:00। মনে মনে ভাবতে লাগলাম এত রাত হয়ে গেল, বাড়ি যাওয়ার জন্য নদী পার হওয়ার মতো নৌকা পাব তো? যাই হোক, এখন আর এসব ভেবে লাভ নেই, তাই ঘাট পার পর্যন্ত যাওয়ার জন্য অটোরিকশা খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পরেও কোনো রিক্সা বা অটো খুঁজে পেলাম না। হঠাৎ একজন লোক পেছন থেকে ডাক দিয়ে বললেন, কোথায় যাবেন বাবা? আমি তার দিকে ঘুরে দেখলাম লোকটি বেশ বয়স্ক। তারপর তাকে ঘাটপাড়ের কথা বলতেই তিনি বললেন,
ঘাটপাড় পর্যন্ত যাব না, তার আগের বাজার পর্যন্ত যেতে পারি।
আমি ভাড়ার কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন,
আমার বাড়ি বাজারের পাশে, তাই যা ভাড়া হয় দিয়েন।
সঙ্গত কারণেই ঘাটপাড়ের নামটা বলছি না। তিনি তারপরে ব্র্যাকেটে সেই নামটিও দিয়ে দিয়েছেন, আমি সেটি পড়ছি না। এরপর তিনি জানিয়েছেন কেন নামটি বলছেন না, কারণ সেই ঘাট দিয়ে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে। আমাদের গ্রামের মানুষের মধ্যে সব ঘটনা যদি জানাজানি হয়ে যায় তাহলে ঘাটপাড়টাই বদলে যেতে পারে। সবার অবগতির জন্য বলি, কোনো ঘাটে অস্বাভাবিক কিছু ঘটে গেলে আমাদের এখানকার মানুষ ঘাট পরিবর্তন করে ফেলে, কারণ নদীর পাড়ের ঘাটগুলো স্থায়ী নয়, নদী ভাঙনের ফলে মাঝে মধ্যেই সেগুলোর পরিবর্তন হয়। যাই হোক, মূল ঘটনায় ফেরা যাক। অটোরিকশা নাগেশ্বরী থেকে যখন ঘাটপাড়ের উদ্দেশ্যে রওনা হল তখন রাত প্রায় 10:15। প্রথম দিকে কোনো সমস্যা হয়নি, তবে বিপত্তি শুরু হয় যখন মূল রাস্তা থেকে গ্রামের রাস্তায় আমরা চলা শুরু করি। কিছু দূর যেতেই রিক্সা চালক চাচা হঠাৎ তার গাড়িটি থামালেন। আমি কিছুটা অবাক হলাম, এই খালি রাস্তায় তিনি গাড়ি থামালেন কেন? তারপর দেখলাম তিনজন কালো বোরখা পরা মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। চাচা আমাকে বললেন,
সামনের সিটে এসে বসেন বাবাজি।
আমি ভাবলাম তার পরিচিত কেউ হবে, তাই কথা না বলে সামনের সিটে এসে বসলাম। সেই মহিলা তিনজন পেছনের সিটে বসলেন, কিন্তু কোনো কথা বললেন না। এমনকি সেই চাচাও জানতে চাইলেন না তারা আসলে কোথায় যাবেন। আমি চাচাকে বললাম,
কি চাচা, আপনার পরিচিত কেউ এত রাতে কোনো আত্মীয়ের বাড়ি থেকে বাসায় ফিরছে নাকি?
চাচা কিছুই বললেন না, এমনকি তার ভাব দেখে মনে হচ্ছিল তিনি কেমন যেন আনমনা হয়ে গেছেন এবং আমার কোনো কথাই তিনি শুনছেন না। যাই হোক, আমি আর কথা বাড়ালাম না। আরেকটি জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, সেই তিনজন মহিলার কাছে ছিল একটি বিশাল বড় টোপলা বা কাপড়ে মোড়ানো ব্যাগ টাইপের কিছু। আমি সেদিকে মনোযোগ না দিয়ে মোবাইল ফোনে ফেসবুক চালাতে লাগলাম। বিপত্তি শুরু হল 15 মিনিট পর থেকে। রাত তখন প্রায় 11:00 হবে হয়তো।
গ্রামের রাস্তায় তখন গভীর রাতই বলা যায়। আমি উপলব্ধি করলাম অটোরিকশাটি খুব আস্তে চলছে। আমি চাচাকে বললাম, কি চাচা, গাড়িতে চার্জ শেষ হয়ে গেল নাকি, এত আস্তে চালাচ্ছেন যে? কিন্তু সেই চাচা কিছুই বললেন না, আগের মতোই থাকলেন। আমার নাকে ভেসে আসতে লাগলো খুব বাজে মাংস পচা গন্ধ। আমি ভাবলাম রাস্তার পাশে হয়তো কোনো বেড়াল বা কুকুর মরে পড়ে আছে আর সেখান থেকেই গন্ধ আসছে, কিন্তু না, গন্ধ কমার কোনো নামই নেই, বরং বেড়েই চলেছে। আমি এবার চাচাকে বললাম, চাচা আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন? চাচা আবারও কিছু না বলাতে আমি চাচার দিকে তাকালাম, দেখলাম চাচা ঘামে ভিজে গেছেন আর আমাকে চুপ করতে ইশারা করছেন। আমি কান থেকে হেডফোন খুলতেই অস্বাভাবিক এক ধরনের শব্দ শুনতে পেলাম। বলে রাখা ভালো, আমি কানে হেডফোন দিয়েছিলাম এবং বেশ ভলিউম দিয়ে গান শুনছিলাম। গাড়ির পেছন থেকে আসা শব্দ তাই আগে শুনতে পাইনি। শব্দটি ছিল কিছু খাওয়ার। আমি খুব অবাক হলাম, সাথে সাথে প্রচণ্ড ভয় বাসা বাঁধতে লাগল। হঠাৎ সিদ্ধান্ত নিলাম পেছনে ফিরে দেখব কি হচ্ছে। ঠিক যে মুহূর্তে আমি পেছনে ফিরে দেখতে যাব তখনই চাচা আমার হাতটা বেশ শক্ত করে ধরে ফেললেন এবং কানের কাছে তার মুখটা এনে বললেন, ভুল করেও পেছনে তাকায় না বাবাজি, তাদের সাথে চোখে চোখ ধরলেই আপনি বিপদে পড়বেন। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে পেছনে। অনেকবার লুকিং গ্লাস দিয়ে পেছনে দেখার চেষ্টা করলাম, দেখতে পেলাম না। আমার মন যেন কোনোভাবেই শান্ত হচ্ছিল না। কি ঘটছে পেছনে দেখার প্রবল আগ্রহ চেপে বসল মনে, তাই চাচার কথা উপেক্ষা করে আমি আস্তে আস্তে ঘাড় পেছনে ঘুরাতেই যা দেখলাম তা দেখার জন্য আমি সত্যিই প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করবেন কিনা জানি না, সেই তিনজন মহিলার মুখ ছিল লোমে ভরা আর দেখতে অনেকটা শেয়ালের মতো। তাদের নখ ছিল অস্বাভাবিক রকমের বড় এবং তারা পচা গলা মাংস চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আমি যেন বরফের মতো জমে গেলাম। সেই তিনজন মহিলারূপী পিশাচগুলো আমার দিকে তাকাতেই দেখলাম স্বপ্নে দেখা মহিলাগুলোর মতোই তাদের কোনো চোখ নেই। আমি কি করব বুঝতে পারছিলাম না। তাদের চাহনি দেখে মনে হচ্ছিল তারা যেন এখনই আমাকে খুবলে খাবে। চাচা আমার হাত ধরে জোরে টানতেই আমি সামনের দিকে তাকালাম। আমার দিকে চাচাও খুব রেগে তাকিয়ে আছেন। আমি কিছু বলতে পারছিলাম না, যেন শত চেষ্টা করেও মুখ দিয়ে একটি শব্দও বের করতে পারছি না। সারা শরীর ঘামে ভিজে যাচ্ছিল আর পিছন থেকে হাসির শব্দ আসতে লাগল। যত দোয়া কালাম জানতাম পড়তে শুরু করে দিলাম। চাচাও বিড়বিড় করে কিছু একটা পড়ছিলেন। এভাবে কতক্ষণ কেটে গেছে জানি না। হঠাৎ একটা ঝাঁকি দিয়ে রিক্সাটা জোরে চলা শুরু করতেই চাচা বেশ জোরে বললেন,
আলহামদুলিল্লাহ।
আমার সারা শরীরে তখনও কাঁপুনি দিচ্ছে। চাচা এবার বলতে শুরু করলেন,
আমি যখন গ্রামের রাস্তায় তখন দেখলাম তিনজন মহিলা একটু দূরে দাঁড়িয়ে আছে। আমি প্রথম দিকে তেমন কিছু মনে করিনি, কিন্তু যখন দেখলাম কিছু দূরে আবার তারা দাঁড়িয়ে আছে তখন আমার আর বুঝতে বাকি রইল না, তারা আসলে মানুষরূপী কোনো খারাপ জিন। তিন রাস্তার মোড়ে যখন আমরা আসলাম তখন দেখলাম সেই তিনজন মানুষরূপী জিন ঠিক আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তাই আমি গাড়ি জোরে ব্রেক করি এবং আপনাকে সামনে আসতে বলি। তারপর থেকেই কেমন যেন সবকিছু বদলাতে শুরু করল। কেমন যেন গাড়ি অনেক ভারী লাগছিল, আমি অনেক জোরে গাড়ি চালানোর চেষ্টা করার পরেও কোনো লাভ হচ্ছিল না। তারপর থেকেই সেই পচা মাংসের গন্ধ, আর বাকিটা তো আপনিও উপলব্ধি করেছেন।
আমি তখন তাকে প্রশ্ন করলাম, হঠাৎ করে গাড়ি এখন অনেক স্পিডে চলা শুরু করেছে, এর কারণ কি? তিনি মুচকি হেসে উত্তর দিলেন,
আপনি হয়তো লক্ষ্য করেননি আমরা একটু আগেই মিয়াবাড়ি কবরস্থান অতিক্রম করলাম, তাই পিশাচগুলো গাড়িতে থাকতে পারেনি।
আর এর মিনিট পাঁচেক পর উনি আমাকে বাজারে নামিয়ে দিলেন। বাজার সম্পর্কে কিছু কথা না বললেই নয়, অনেকে বাজার বলতে যেমনটা বোঝেন এই বাজারটা ঠিক তেমন নয়। সব মিলিয়ে 10-12টি দোকান হবে। দিনের বেলা কিছু লোক সমাগম হলেও রাতের আঁধার নামতেই জনশূন্য হয়ে যায়। নদীর পাশে হওয়ায় সব দোকানগুলো শুধু টিন দিয়ে বানানো, যাতে করে নদী ভাঙনের কবলে পড়লে খুব সহজেই সরিয়ে নেওয়া যায়। যাই হোক, মূল ঘটনায় ফেরা যাক। ভাড়ার টাকা বের করে দিতে যাব ঠিক এমন সময় চালক চাচা বলে উঠলেন,
টাকা দিতে হবে না, আপনি সাবধানে বাড়ি যাবেন, আর যদি সম্ভব হয় তাহলে আজকে রাতে
এবারেই কোথাও থেকে যান, তাদের পথ নজর পড়েছে আপনার ওপর।
তিনি আমার কোনো কথা শুনলেন না, কথাগুলো বলতে বলতে অন্ধকারে মিলিয়ে গেলেন। এতক্ষণ পর আমি খুব একা অনুভব করতে লাগলাম। আশেপাশে কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। একটু নিজেকে আমার জায়গায় কল্পনা করুন তো, যার সাথে 30 মিনিট আগেও ঘটে গেছে ভয়াবহ লোমহর্ষক এক ভৌতিক ঘটনা, আর এখন জনমানব শূন্য একটা বাজারে একা দাঁড়িয়ে আছে সে। যাই হোক, আমার কানের কাছে তখনও চালক চাচার বলা কথাগুলো ভেসে আসছিল,
তাদের পথ নজর পড়েছে আপনার ওপর।
ঠিক তখনই কিছুটা দূর থেকে কে যেন আমার নাম ধরে বেশ গম্ভীর গলায় ডাক দিল,
কে দাঁড়িয়ে আছে, আসিফ নাকি?
আমি চমকে উঠলাম, এত রাতে আমার নাম ধরে কে ডাকছে? পেছনে ফিরে তাকাতেই দূরে লাইটের আলোতে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার মুখটা বোঝা যাচ্ছিল না। আমি কিছুটা সামনের দিকে এগিয়ে যেতেই তার মুখটা আমার কাছে স্পষ্ট হতে লাগল। মুজিদ স্যার। স্যার সম্পর্কে কিছু কথা বলি তাহলে লিসেনারদের ঘটনা বুঝতে সহজ হবে। আমি যখন প্রাইমারিতে পড়তাম তখন স্যার আমাদের ইংরেজি পড়াতেন। বলতে গেলে ওনার কাছেই ইংরেজি রিডিং পড়া শিখেছিলাম। উনি ছিলেন অনেক কোমল হৃদয়ের মানুষ, সব ছাত্ররা তাকে খুব পছন্দ করত। ওনার পড়ানোর ধরন ছিল সম্পূর্ণ আলাদা। উনি যখন ক্লাসে আসতেন তখন মনেই হতো না যে ইংরেজির মতো কঠিন একটা সাবজেক্ট তিনি শেখাচ্ছেন। আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সেই মানুষটি আমাকে সব থেকে বেশি সহযোগিতা করেছেন। আমার স্কুল জীবনের শেষের দিকে তিনি অবসর গ্রহণ করেন। গত কয়েক বছর ধরেই তার সাথে আর তেমন দেখা হয় না, কারণ বেশিরভাগ সময়ই তিনি ঢাকায় তার ছেলের সাথে অবস্থান করেন। তাই স্যারকে এতদিন পর দেখে পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেল। স্যার আমাকে আবার বেশ গম্ভীর স্বরে ডাক দিলেন,
আসিফ।
আমি স্যারের দিকে এগিয়ে যেতে লাগলাম, কিন্তু কেন যেন স্যার আমার থেকে দূরে সরে যেতে লাগলেন। আমি কিছুটা এগিয়ে গিয়েই দেখলাম স্যার নদীর ঘাটে দাঁড়িয়ে আছে। বাঁশের খুঁটিতে লাগানো লাইটের আলোয় আমি তাকে আবার দেখতে পেলাম। আমি এবার কিছুটা ভয় পেতে লাগলাম। যে মানুষটাকে কিছুক্ষণ আগেও বাজারের পাশে দেখলাম সেই মানুষটাই এত তাড়াতাড়ি ঘাট পাড়ে চলে আসলো কিভাবে? তখন আমার মাথায় এত কিছু কাজ করছিল না। আমি স্যারের দিকে এগিয়ে যেতে লাগলাম। নদীর ঘাটে তখন আমি আর মজিদ স্যার ছাড়া কোনো মানুষ ছিল না। স্যার ছোট একটা ডিঙি নৌকায় উঠে আমাকে ডাকলেন,
নৌকায় উঠে বসো আসিফ, তারা আসছে।
তারা আসছে। এবার কিছুটা দূরে অন্ধকারে চোখ পড়তেই দেখলাম সেই চোখগুলো। আমি আর কিছু ভাবতে পারলাম না, দৌড়ে উঠে গেলাম ডিঙি নৌকাতে। সাথে সাথে বাতাস অনেক জোরে বইতে লাগল, আর দেখতে দেখতে বড় সাইজের লোমশ তিনটি জন্তু এগিয়ে আসতে লাগলো নৌকার দিকে। আমি যখন স্যারের দিকে তাকালাম তখন কাউকে দেখতে পেলাম না, বরং সেখানে বসে আছে বড় সাইজের একটি সাদা বেড়াল। আমি আঁতকে উঠলাম, বেড়াল এত বড় হয় কি করে? কিছু বোঝার আগেই বেড়ালটি ঝাঁপিয়ে পড়ল সেই লোমশ পিশাচ তিনটির ওপরে। চারিদিকে মনে হতে লাগলো ঝড় শুরু হয়েছে, আর দূর থেকে বিকট শব্দ ভেসে আসতে লাগলো। মনে হতে লাগলো পিশাচগুলো চিৎকার করে কিছু একটা বলছে। আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম আমি নিজেকে বাড়িতে আবিষ্কার করলাম। পাশে বসে মা আর বোন কান্না করছে। আমার চোখ খোলা দেখতেই বাবা এগিয়ে এলেন এবং গতরাতে কি ঘটেছিল জানতে চাইলেন। আমি গতরাতের ঘটনা সব খুলে বলতেই উনি আমার কথা শুনে কেমন যেন চুপ হয়ে গেলেন, আর আস্তে আস্তে বলতে লাগলেন,
তুমি মজিদ স্যারকে দেখেছো?
আমি বললাম, তিনি আমার সাথে কথা বলেছেন এবং স্যারই তো আমাকে নৌকায় উঠতে বললেন। আমার কথা শুনে বাবা বললেন,
কিন্তু মজিদ স্যার তো করোনায় আক্রান্ত হয়ে বছরখানেক আগেই মারা গেছেন।
কথাগুলো শুনে আমি আর নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার গত রাতের সব ঘটনাই মনে পড়ে যাচ্ছিল। ঘটনা এখানে শেষ হলে হয়তো ভালো হতো, কিন্তু তা হল না। আমি সব সময় সেই লোমশ পিশাচ তিনটিকে দেখতে লাগলাম। বাড়ির বাইরে বের হলে দেখতাম দূর থেকে পিশাচগুলো তাকিয়ে আছে আমার দিকে। আমার শরীর দিন দিন খারাপ হতে লাগলো। রমজান মাসের ছুটি শেষ হয়ে গেছে ইতোমধ্যে, বাড়ি থেকে আর ফেরা হয়নি রংপুরে, কারণ আমার শরীরে প্রচণ্ড জ্বর, কোনোভাবেই ভালো হচ্ছিল না। প্রথম দিকে ডাক্তারের শরণাপন্ন হলেও
জ্বরের কোনো উন্নতি হচ্ছে না বলে বাবা পাশের গ্রামের একজন হুজুরকে বাড়িতে নিয়ে আসলেন। বলে রাখা ভালো, হুজুর আমাদের পরিচিত মানুষ এবং তার কাছেই ছোটবেলায় আমি ও আমাদের গ্রামের অনেক শিশু আরবি পড়া শিখেছি। হুজুর বাড়িতে এসে প্রথমেই কিছু দোয়া কালাম পড়ে বাড়ির চারিদিকে পানি ছিটিয়ে দিলেন এবং আমার কাছে এসে সকল ঘটনা আবার আমার মুখ থেকে ভালো করে শুনলেন। তারপর হুজুর যা বললেন তা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। হুজুর বলা শুরু করলেন,
আসিফ, তুমি যে এখনো বেঁচে আছো এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। আসলে সেদিন রাতে তোমার পিছু নিয়েছিল খুবই খারাপ তিনটি বদজিন। এরা সাধারণত পচা গলা প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে, এমনকি মানুষ হত্যা করতেও এরা পিছু পা হয় না। সুযোগ বুঝে তারা মানুষের সাথে ছলনা করে তাদের হত্যা করে এবং পরিশেষে মৃতদেহ খেয়ে ফেলে।
এরপর হুজুর আমাকে পানি পড়া দিলেন এবং কিছু নিয়মকানুন শিখিয়ে দিলেন, সেদিনের মতো বিদায় নিলেন। এভাবে ঈদ কেটে গেল, কোনো সমস্যা হয়নি, শরীরটাও ভালো হতে লাগলো, কিন্তু বেশি দিন স্থায়ী হল না, সমস্যা আবার শুরু হয়ে গেল। আমি সন্ধ্যার পরে বাইরে বের হলেই দেখতাম দূরে দাঁড়িয়ে আছে পিশাচগুলো, আমাকে তাদের দিকে ডাকছে। আমি খুব ভয় পেতে শুরু করলাম, সারা রাত ঘুমাতে পারতাম না। ঘুমালেই স্বপ্নে দেখতাম মজিদ স্যার আমাকে ডাকছে আর বলছে,
আমি থাকতে তোমার কোনো ক্ষতি ওরা করতে পারবে না।
আমি রাতে মাঝে মধ্যেই চমকে উঠতাম, মনে হতো সেই পিশাচরা বোরখা পরে আমার পাশে দাঁড়িয়ে আছে। যাই হোক, পরে বাবা আবারও সেই হুজুরকে বাসায় ডাকলেন এবং আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনাই বললেন। আমি তখন বেশ দুর্বল হয়ে পড়েছিলাম। এবার হুজুর আমার দিকে তাকিয়ে কিছু একটা পড়ে আমার গায়ে ফুঁ দিতেই আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরের ঘটনা বাবার মুখে শোনা।
তুমি জ্ঞান হারানোর পরে হুজুর আমাকে বললেন, আসিফের ওপর সেই খারাপ জিনগুলো আসর করেছে এবং সেই জিনগুলোকে দেখে ফেলায় তারা আসিফকে হত্যা করতে চায়। অনেকবার চেষ্টা করেও সফল হয়নি, কারণ প্রতিবার মজিদ স্যার অর্থাৎ মজিদ স্যারের কারিন জিন প্রতিহত করেছে।
আমি আশা করছি আপনারা কারিন জিন সম্পর্কে জানেন। আমাদের সবার সাথে একটি করে কারিন জিন আছে যারা হুবহু দেখতে আমাদের মতোই হয়। আসলে এই কারিনজিনের মাধ্যমেই খারাপ তান্ত্রিকরা ব্ল্যাক ম্যাজিকের মতো কাজ করে। যাই হোক, আমি আবার ঘটনায় ফিরছি। হুজুর আরও বললেন তারা এখন আসিফকে দূর থেকে ক্ষতি করার চেষ্টা করছে।
আমি কয়েকদিন থেকেই আমার অনুগত জিনদের আপনাদের বাড়ির পাহারায় রেখেছি। তাদের মাধ্যমে আমি জানতে পেরেছি মজিদ স্যারের কারিনজিনের জন্য আসিফ বারবার মেতে যাচ্ছে। এছাড়াও তারা আমায় জানিয়েছেন মজিদ স্যারের কারিন জিন সবসময় আসিফের সাথেই থাকবে।
বাবা সব কথা শুনে এই সমস্যা সমাধানের কথা জানতে চাইলেন। তখন হুজুর আমার মধ্যে সেই খারাপ জিনদের হাজির করেন এবং তাদের কাছে জানতে চান কেন তারা আমার ক্ষতি করতে চায়। উত্তরে তারা বলেন তাদের আসল রূপ দেখে ফেলায় তারা ক্ষতি করতে চান, কিন্তু কোনো এক শক্তির জন্য সেটা পারছেন না। হুজুর তারপর আমাকে ছেড়ে দেওয়ার কথা বললে তারা জানায় তারা আমার ক্ষতি না করে ছেড়ে যাবে না। অনেক তর্কের পরে আমার প্রাণের বিনিময়ে তারা একটা কালো মহিষ দাবি করে, কিন্তু হুজুর তাতে রাজি না হয়ে একটা খাসির কথা বলেন এবং অনেক তর্ক বিতর্কের পরে সেটাতেই তারা রাজি হয়ে যায়। হুজুর এরপরে বাবাকে বলে দেন কখন এবং কোথায় সেই খাসিটি দিয়ে আসতে হবে। বাবা সব শুনে একটি খাসি কিনে আনেন এবং হুজুরের বলার সময়ে সেই জায়গায় দিয়ে আসেন। খাসি দিয়ে আসার সময় বাবা শুনতে পান খাসিটি বেশ জোরে জোরে ডাকছে। তিনি আরো অনুভব করেন খাসিটি যেন কিছু একটা দেখে খুব জড়সড় হয়ে গেছে ভয়ে। এর কিছুক্ষণ পরেই একটা চাপা চিৎকার। এরপরে বাবা আর কিছু শুনতে পাননি। আলহামদুলিল্লাহ রাসেল ভাই, এখন আমি অনেক স্বাভাবিক জীবনযাপন করছি। সেই ঘটনার পর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি, তবে এখনো মাঝে মাঝে আমি দূরে দাঁড়িয়ে থাকা মজিদ স্যারকে দেখতে পাই। এই ব্যাপারে অনেক হুজুরের সাথে কথা বলেছি, কিন্তু তারা কোনো সমাধান দিতে পারেননি। অনেকের মনে একটা প্রশ্ন হয়তো ঘুরপাক খাচ্ছে, কেন মজিদ স্যারের কারিনজিন আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল। সেটারও একটা লম্বা ঘটনা আছে, সুযোগ পেলে আরেকদিন লিখতে বসব। পরিশেষে সকলের মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। আসিফ সিদ্দিকী, রংপুর থেকে লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এই চমৎকার ঘটনাটার জন্য, এবং আশা করছি ভবিষ্যতেও খুব দ্রুত আপনার ঘটনা পেয়ে যাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
এই পৃথিবীতে থাকতে নেই, তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়? চোখের পলকে ভূত.com with Russell.
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আসল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং সকল মডারেটর ও শ্রোতা ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যদিও ভালো রাখার মালিক আল্লাহ তাআলা। আমার নাম আরমান কাজী। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, আমি সেটা শেয়ার করছি না। লিখছেন, আমার বাসা ময়মনসিংহ জেলার নান্দাইল থানার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কালিয়ান গ্রামে। আমি আর আমার ভাই দুজনে মিলে ভূত এফএমের শ্রোতা ছিলাম। যদিও ভূত এফএম বন্ধ হওয়ার পরে ভাই আর শোনে না, সে তার ক্যারিয়ার গোছাতে ব্যস্ত। আমি ইদানিং লাইফগুলো মিস করছি খুব। কি করব বলেন, সারাদিন টিউশনি, খেলাধুলা আর রাতে নিজের পড়াশোনা শেষ করতে করতে ভীষণ দেরি হয়ে যায়। তবুও ক্লান্তিকে একদিকে ঠেলে লিখতে বসলাম। উৎসাহটা গাঢ় হল আমার পাঠানো একটি ঘটনা আপনার কণ্ঠে প্রচারিত হওয়ার পর। সেই প্রত্যাশায় আবারও লেখা। ঘটনাটি কয়েকটি অংশে বিভক্ত। ঘটনাটি সিলেক্টেড হলে খুশি হব। লেখার মধ্যে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাচ্ছি। ঘটনা এক। ঘটনার সূত্রপাত হয় আমার শৈশবকালে। ঘটনার প্রথম শিকার আমার দাদি। শিকার, শিকার, এতে জড়িয়ে আছে এক পৈশাচিক নির্মমতা। ঘটনাটি ঘটেছিল 2014 সালের প্রথম দিকে। তখনও শীতের প্রভাব সম্পূর্ণ কাটেনি। গ্রামের সুন্দর পরিবেশ, পাখির কোলাহলযুক্ত সকাল, এসবের মধ্যেই দিন কাটছিল বেশ আনন্দে। এমনি এক সকালে আমার চাচাতো ভাই বোনেরা মক্তবে গিয়েছিলাম। সকালে দাদিকে দেখে গিয়েছি গরুকে বাঁশের পাতা খাওয়াচ্ছে। যখন আমরা মক্তব থেকে বাড়ি ফিরছি, তখন পাশের বাড়ির এক কাকি বলল, তোমার দাদির অবস্থা অনেক খারাপ। আমরা সবাই তখন বোকার মতো তাকিয়েছিলাম সেই কাকির দিকে। অবাক হওয়ারই কথা, কেননা ঘণ্টাখানিক সময় আগেই দেখে গেছি সুস্থ স্বাভাবিক। মক্তবও আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। কি এমন হল দাদির যে এমনভাবে বললেন কাকি? প্রশ্নটা মাথায় নিয়েই সবাই এক দৌড়ে বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম দাদিকে বাবার কোলে শুইয়ে রাখা হয়েছে। দাদির নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আর একটু ভালোভাবে লক্ষ্য করতেই দেখতে পেলাম দাদির মাথা থেকেও রক্ত বের হচ্ছে। সবাই বলাবলি করছে যে দাদি হয়তো পুকুরের কিনারে পাতা কুড়াতে গিয়েছিল, হয়তো পা পিছলে সরু কাঠের সাথে বাড়ি খেয়ে মাথা ফেটে গেছে। সবাই যে কাঠের কথা বলাবলি করছিল তা আমাদের পুকুরের ঘাট থেকে একটু দূরেই, ঠিক দাদি যেখানে পড়েছিল। পাশটা অনেক সরু, শীতকালে এমনকি শীতের পরেও কিছু মাস পুকুরের কিনার শুকনো থাকে, যতদিন পর্যন্ত বর্ষার মৌসুম না আসে। আমার দাদির বয়স তখন আনুমানিক 65 কিছু বেশি। দাদি আমাকে বলেছিলেন সেটা, কিন্তু দাদি এতটাও দুর্বল ছিলেন না যে পা পিছলে গেলে নিজেকে সামলাতে পারবেন না। আমি একটা উদাহরণ দিই। যখন আমাদের পুকুরটা নতুন করে খনন করা হয়েছিল তার কিছুদিন পরের কথা, দাদি মেইন পার্ট থেকে কিছুটা নিচে দাঁড়িয়েছিলেন। তখন আমার এক চাচা পুকুরের দিকে নামছিলেন, হঠাৎ ডাল সামলাতে না পেরে দাদির উপরে গিয়ে পড়েন। আশ্চর্যজনক ব্যাপার হল তখন দাদি এক কদমের বেশি সরেনি,
অথচ চাচার ওজন প্রায় 75-80 কেজির মতো। এবার বলুন তো, সেই মানুষটি কিভাবে পা পিছলে নিজের ভার সামলাতে পারবে না? তবুও মানলাম যে অসচেতনতার কারণে পড়ে গেছেন, কিন্তু কাঠ তো ছিল পশ্চিম দিকে, আর দাদি তো ওইদিকে পাতা কুড়াতে যান না, ওই জায়গাটা আমাদেরও না। তাহলে কিভাবে কাঠে বাড়ি খেয়ে রক্তাক্ত হতে পারেন? ঘটনাটি যখন ঘটে তখন আম্মু রান্না করছিল বাড়ির ভেতরে, তাই কিছুই টের পাননি। আব্বু চাচা সবাই তখনও ঘুমে, জানি না দাদি এভাবে কতক্ষণ পড়েছিলেন। রাস্তা দিয়ে কিছু লোক যাচ্ছিল, বলে রাখা ভালো আমাদের পুকুরটি রাস্তার পাশেই। যারা দাদিকে পড়ে থাকতে দেখেছিল তারা চিৎকার করে বাড়ির সবাইকে ডাকে। যেহেতু সকাল তাই বাড়ির সবাই ভেতরেই ছিল, ছুটে এসে দেখতে পেল পুকুরের পানি রক্তে লাল বর্ণ ধারণ করেছে। তড়িঘড়ি করে গ্রাম্য ডাক্তার ডাকা হল, তিনি এসে দাদিকে দেখে বললেন যে ব্যান্ডেজ করে দিলে ঠিক হয়ে যাবে। যখন দাদির চুল কাটে ব্যান্ডেজ করার জন্য তখন তিনি অবাক, কেননা কপালের একটু ওপর থেকে মাথার পেছন দিক পর্যন্ত প্রায় 8-10 ইঞ্চি ফেটে গেছে। ডাক্তার বললেন তাড়াতাড়ি দাদিকে হসপিটাল নিতে হবে। দাদির নাক মুখ দিয়ে তখনও একইভাবে রক্ত বের হচ্ছিল। তারপর একটা অটো দেখে দাদিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তখন আমাদের বাড়িতে খুব বেশি ফোন ছিল না, তবে আমার বড় ভাইয়ের ফোন ছিল। একটু পরপর ফোন করে খবর জানার চেষ্টা করছিল সবাই। আম্মু সবকিছুর মাঝেই রান্না শেষ করেন, কেননা গ্রামের একটা নিয়ম হলো কেউ মারা গেলে সেই বাড়িতে কিংবা যে মারা যায় তার আপনজনেরা 3 দিন চুলার আগুন জ্বালাতে পারবে না। আম্মু তখনও বলেন যে তোর দাদির অবস্থা দেখেই কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম, যা হবে তা একদমই ভালো কিছু হবে না। তিনি রান্না শেষ করেন, ঝাড়ু দিয়ে রাখেন। আমি তখন দ্বিতীয় শ্রেণীর ছাত্র, আমি যাই স্কুলে, স্কুল থেকে আমাদের বাড়ি দেখা যায়। 12টার কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে দাদিকে নিয়ে সবাই ফিরে এসেছেন। আমি ভাবলাম দাদি হয়তো ঠিক হয়ে গেছেন, তাই বাড়ি নিয়ে এসেছেন। আমার ছোট মস্তিষ্কে তখন এটা ঢোকেনি যে সিচুয়েশন অন্যদিকে মোড় নিয়েছে। আমি তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে স্কুল থেকে বাড়ি চলে আসি। এসে শুনি বাড়িতে কান্নার রোল, বুকের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব করি। বাড়ি ঘর কেমন যেন ভারী ভারী লাগছে। দাদির মৃতদেহটা তখন উঠোনে দেখতে পেলাম, চোখ দিয়ে না চাইতেও পানি ঝরে পড়ল। যাদের দাদি আছে, যারা দাদির সাথে কিছুটা হলেও শৈশব পার করেছেন, তারা জানেন দাদিরা কেমন হয়। আত্মীয় স্বজনেরা আসলো, ফুপুরা সবাই এলো, বাবার আরো 5 ভাই 3 বোন। এক ভাই ছোটবেলায় মারা গেছেন। এই খবর শুনে আমার মামারাও আসলেন। বলে রাখা ভালো যে আমার মেঝো মামা একজন জিন সাধক, কারো খারাপ হবে এমন কোনো কাজ তিনি করেন না, উপকারে আসে এমন কাজই করেন। তিনি বাড়িতে প্রবেশ করে বললেন আমাদের বাড়িতে নাকি 7টি জিনের বাসস্থান, যারা আমাদের বাড়ির পেছনের জঙ্গলেই থাকে। মামা বললেন মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়। চাচাদের বললেন যত তাড়াতাড়ি সম্ভব এর একটা সুরাহা করার জন্য, কিন্তু চাচারা কেউ এসব নিয়ে চিন্তা করার মতো অবস্থায় তখন ছিলেন না, তাই মামা কি বলছিলেন তা তাদের মনে নেই। আমার জীবনে সেই দিনই দাদাকে কাঁদতে দেখেছিলাম দাদির জন্য। দাদিকে যারা গোসল করিয়েছিলেন তাদের কথা অনুযায়ী তারা যখন দাদিকে ধরে বসেছিল তখন নাকি তাদের একজনের হাত পুরোপুরি দাদির মাথার খুলি ভেদ করে ভেতরে ঢুকে গিয়েছিল। দাদিকে যখন কাফনের কাপড় পরিয়ে খাটিয়ায় শুয়ে রাখা হয় তখনও টুপটুপ করে রক্ত ঝরছিল। নিচে বালতি রাখা হয়, এমনকি জানাজায় এবং দাফনের সময়ও রক্ত ঝরে। এখন হয়তো ভাবছেন যে এখানে ভৌতিক ঘটনাটা আসলে কোথায়। আসলে ভাই, ঘটনা এখান থেকেই শুরু। আমি তো ছোট, তাই এমন মৃত্যু আমার কাছে অনেকটা ভয়ের অন্যতম কারণ। পুকুরে নামিনি বেশ অনেকদিন। আম্মা, চাচি, চাচা, এমনকি বাবাও বলেছিলেন আম্মার সাথে তো জিন থাকত, তাহলে এরকম ঘটনা হল কিভাবে? এটা নিয়ে সবাই দুশ্চিন্তায় ছিল। দাদি মারা যাওয়ার 5-7 দিন পরের ঘটনা। দাদির এক বোন ছিল যার নাম মুরসিনা। দাদির বাবার বাড়িও পাশের এলাকায়। দাদির বোন তার বাবার বাড়ি গিয়েছিল। সন্ধেবেলা যখন বাবার বাড়ি থেকে আমাদের বাড়িতে আসে তখন এক পানির বরজের সাইডে নাকি একটা মহিষ দেখতে পান। মহিষটা নাকি তার দিকে কেমন ভাবে তাকিয়েছিল, অথচ
আমাদের আশেপাশের 10-15 এলাকার ভেতরে কারোরই মহিষ ছিল না। তো তিনি বাড়ি আসেন, এসেই আবল তাবল বলা শুরু করেন। এক পর্যায়ে সবাই বুঝতে পারেন যে তাকে কিছু একটা আসর করেছে। আমার এক চাচা ছিলেন, তিনি আলিয়া মাদ্রাসায় পড়াতেন। তিনি কিছু সুরা পড়ে ওনার খালার অর্থাৎ যাকে আসর করেছে তার বাম হাতের কনিষ্ঠ আঙুল শক্ত করে ধরে থাকেন। তারপরে বিভিন্ন কথার এক ফাঁকে আসর করা জিন বলে, তোর মাকে কেন মেরেছি জানিস? সবাই তখন অবাক, তবু আগ্রহ দেখিয়ে বলে, কেন? তখন জিন বলে, পুকুর পাড়ে সকালে জিনেরা শুয়েছিল, তোর মা তাদেরকে ডিস্টার্ব করেছে, সেই জন্য রেগে গিয়ে তোর মাকে মাটির 10 হাত ওপর থেকে একটা নয়, দুইটা নয়, তিনটা আছার মেরে ওই কাঠের সাথে হত্যা করা হয়েছে। আরও বলে যে সে নাকি এখানেই থাকবে চিরকাল, তাকে সরানোর চেষ্টা করলে সবার একই অবস্থা হবে। আমার আরেক চাচা, যিনি আমার আপন চাচা নন, তিনি আমার এসব বিষয় বিশ্বাস করতেন না, বলতেন এসব কিছুই না। ঘটনা দুই, দাদি মারা যাওয়ার মাসখানেক পরের কথা। সেই চাচা রাত 1টা নাগাদ বাড়ি ফিরছিলেন, যখন আমাদের পুকুরের পাড়ে 3 কোণায় তিনি আসলেন, তখন তিনি দেখতে পেলেন সাদা কাপড় পরিহিত একটি অবয়ব দাঁড়িয়ে আছে, যার পা মাটি স্পর্শ করছে না। আমার আম্মু সবসময় বলতেন, 3 কোণা যেখানে একত্রিত হয় সেখানে একা যাওয়া বিপজ্জনক। তো সেই চাচা সাহসী হওয়ার সত্ত্বেও ভয় পাচ্ছিলেন। শরীরে যে শার্ট ছিল তা ভিজে একাকার। একা একজন মানুষ, তার উপরে তিনি কথা বলার চেষ্টা করলেও বলতে পারছেন না, দৌড়ে চলে যাবেন সেই শক্তিও পাচ্ছেন না। সাথে রাত চোরা পাখির ডাক, এ ডাক যেন কানের পর্দা ভেদ করে মস্তিষ্কে আঘাত করছে। এমনিতে জোনাকি দলগুলো রাতের আঁধারে এক খণ্ড স্বচ্ছ তারার মতো ঝিলমিল করলেও আজ যেন তারা পরিবেশের সাথে পাল্লা দিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তার মাঝেই সেই বস্তুটি ভয়ানক কণ্ঠে ওনাকে জিজ্ঞেস করল, কিরে তোর নাকি বিশ্বাস হয় না? তোর মতো মানুষ এসব বিশ্বাস না করলে কি আসে যায়? নিজের ধ্বংসকে আহ্বান জানাস না? আমার ধ্বংসলীলা সহ্য করার ক্ষমতা তোর নেই। চাচার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, মনে হচ্ছে কেউ যেন তার গলা চেপে ধরে রেখেছে। পরিবেশটা কেমন যেন ভারী, মনে হচ্ছে 2-3 এলাকা জুড়ে কোনো মানুষের অস্তিত্ব নেই, অথচ 40-50 পা গেলেই আমাদের বাড়ি, আরো 50 কদম জঙ্গল পেরোলে আরেকটি বাড়ি, অথচ ওনার কাছে মনে হচ্ছে কেউ নেই, কোনো মানুষ নেই। ভয়ে গলা শুকিয়ে কাঠ, তার চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে গলার চাপের কারণে। তবুও তিনি মনে মনে দোয়া দরুদ পড়ার চেষ্টা করেন। একটু চেষ্টা করে যখন তিনি কিছু একটা বলতে যাবেন, তখনই হঠাৎ একটা টর্চের আলো চাচার মুখে এসে পড়ে। আলো পড়তেই চাচা অনুভব করলেন যে তার শরীরে আর কোনো চাপ নেই, সব আগের মতো স্বাভাবিক। তখন তিনি দেখলেন যে টর্চটা পাশের বাড়ির এক চাচাতো ভাই ধরেছেন। তিনি চাচার দিকে এগিয়ে এসে বললেন, কিরে এখানে কি করছিস? কি দেখছিলে এভাবে আকাশের দিকে? এত ঘামলি কেন? চোখে পানি? চাচা সব খুলে বললেন। তারপর ওনাকে সাথে নিয়ে বাড়ি ফিরলেন। ওনাকে পৌঁছে দিয়ে পাশের বাড়ির চাচা চলে যান তার বাড়িতে। সেদিন ভয়ে চাচা ঘুমাতে পারেননি, শুধু সেই সময়ের দৃশ্যগুলো তার চোখে দৃশ্যমান হতে লাগল। তারপর তিনি 2টি ঘুমের ওষুধ খেলেন। কিন্তু ঘুম এরকম সময়ে ওষুধও কি কাজ করে না? নয়তো স্বাভাবিক মানুষ ঘুমের ট্যাবলেট একটা খেলে রাজ্যের ঘুম নেমে আসে চোখে। কিন্তু চাচার কিছুতেই কিছু হল না। পরদিন সকালে একজন হুজুরের কাছে গিয়ে সব বললেন। হুজুর কিছুক্ষণ চুপ থেকে বললেন, হয়তো সে আপনাকে মারতে চায়নি। কোনো জিন যদি কাউকে মারতে চায় তাহলে এত সময় নেওয়ার কথা না। আর আপনি যে সময়ের কথা বলছেন সে সময় তো তাদেরই রাজত্ব চলে। আর যে জায়গাটার কথা বললেন সেই জায়গাতে 7টি জিনের বসবাস, তাই সেখান থেকে সবকিছু সাবধানে রাখার চেষ্টা করবেন। তারপর তিনি চাচাকে পানি পড়া দেন এবং শরীর বন্ধের তাবিজ দেন। ঘটনা এখানে শেষ হলেও ভালো হতো,
কিন্তু তার কিছুদিন পর থেকে একটা নতুন সমস্যার সৃষ্টি হয়। রাতে যে চাচাই বাড়ি ফেরেন, সেই চাচাই কিছু না কিছু দেখেন, কেউ কালো বেড়াল, কেউ বাছুর, কেউ অনুভব করেন যে পেছন পেছন কেউ আসছে। অন্ধকার রাতের অস্বাভাবিকতা নিয়ে তাদের চলতে হতো সবার। আশ্চর্যজনকভাবে সেগুলো এমন ছিল, বেড়ালকে তাড়া করলে সেটা বাতাসের সাথে মিলিয়ে যেত, বাছুরকে বাড়িতে নিয়ে আসার জন্য তাড়া করলে সেও মিলিয়ে যেত। এগুলো ঘটার পরদিন তারা অসুস্থ হয়ে যেতেন, যারা রাতে এসব ঘটনার সাক্ষী হতেন। আমার মা একজন পীরের মুরিদ, আম্মু তার হুজুরকে এই কথা বলেন এবং তিনি জানান বাড়ির পুরুষদের যাওয়ার জন্য। এই যাওয়ার জন্য বলতে তিনি কি বুঝিয়েছেন আমি অবশ্য বুঝিনি। তারপর তিনি লিখছেন, প্রথমে কয়েকজন সম্মতি জানালেও যখন পরিবেশ শান্ত থাকে তখন তারা যেতে মানা করে দেন। আরও কিছু ঘটনা, যেমন আমরা যখন রাতের বেলা খেতে বসি তখন বৃদ্ধদের মতোই বাঁচ খাই কণ্ঠে কাশির শব্দ শোনা যায়। প্রশ্ন করলে কোনো জবাব মিলত না। একদিন আমি চাচিদের ঘরে বসে পড়াশোনা করছিলাম, তো আমার ওয়াশরুমটা ছিল বাড়ির পেছনে। আম্মু ওয়াশরুম থেকে এসে হাত মুখ ধুচ্ছিলেন। আম্মুকে নাকি আমি তিনবার নরম সুরে ডেকেছি। আম্মু সামনের দিকে আর অগ্রসর হয়নি, কারণ আম্মু জিনদের বিষয়ে অনেক কিছু জানতেন। তো আম্মু ফিরে এসে দেখেন আমি পড়ছি চাচির পাশে বসে। তখন আম্মু বলেন, তুই কি আমাকে ডেকেছিলি? আমি বললাম, না তো, আমি এখানে বসে পড়ছি অনেকক্ষণ হল। তখন আম্মু বলেন, তাকে নাকি আমি অন্যরকম একটা সুরে ডেকেছি। পরবর্তীতে জানতে পারি এইরকম ভাবে নাকি গৈলান জাতির জিন ডাকে। ঘটনা তিন। এর বেশ কিছুদিন পরে যখন বর্ষা নামে তখনকার ঘটনা। গ্রামে বৃষ্টি মানেই বাচ্চা থেকে শুরু করে বড় ছেলেরাও কাদা পানিতে খেলা করে অজানা আনন্দে। সেদিন আমরা সবাই শরীরে কাদা মেখে যখন পুকুরে লাফ দিচ্ছি তখন পর্যন্ত সব ঠিকঠাক, আমরা সবাই নর্মাল। কিন্তু আমার চাচাতো ভাই যখন লাফ দিল তখন আমরা আমাদের মতো সাঁতার কাটছি। দাদি যেই কাঠে আঘাত পেয়েছেন সেই কাঠটি সেখানেই ছিল, তখনও পুকুরে পানি তেমন হয়নি, যেই কারণে কাঠটিও পানিতে ভেসে যায়নি। তো আমরা আমাদের মতো সাঁতার কাটছি, এমন সময় দেখলাম এক চাচা এলো আর চাচাতো ভাইকে কোলে নিয়ে ঝাঁকাতে লাগল, নাকে চাপ দিয়ে ধরল যাতে জ্ঞান ফেরে। আমরা এই ঘটনা দেখে সবাই তাড়াতাড়ি পুকুরের পাড়ে চলে আসি। যখন তার জ্ঞান ফিরল তখন সে কান্না করছিল, তার কপালের শিরা খুব বাজেভাবে ফুলতে শুরু করেছে। তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে সেখানে ধরা হল। বেশ কিছুক্ষণ পর একজন মৌলানা সাহেব এলেন, যিনি বিশেষ ঝাড়ফুঁক দিয়ে থাকেন। তিনি বলেন যে তার দাদির মতোই একই ঘটনার শিকার হতে যাচ্ছিল সে, আল্লাহ বাঁচিয়েছেন। তখন সবাই সেই চাচাকে জিজ্ঞেস করেন কি হয়েছিল। চাচা বলেন, বৃষ্টি আসার কারণে গরু নিয়ে তিনি গোয়ালে বেঁধে আসতে যাচ্ছিলেন, কিন্তু তার মন কেমন যেন ছটফট করছিল, তাই তাড়াতাড়ি বেরিয়ে আসেন। পুকুরের কর্নারে আসতেই দেখতে পান পানিতে উল্টো হয়ে ভেসে আছে সেই ছেলেটি। প্রথমে ভাবলেন হয়তো মজা করছে, কিন্তু যখন দেখলেন তার মাথা নিচের দিকে পুঁতে ফেলার চেষ্টা করছে কেউ, তখন আর তিনি দেরি না করে এগিয়ে যান। তাকে যখন তুলবেন তখনই অনুভব করেন ওজন স্বাভাবিকের চেয়ে বহু গুণ বেড়ে গেছে। কিছু সুরা পরে ফুঁ দিয়ে যখন তোলার চেষ্টা করেন তখন সবকিছু স্বাভাবিক। এই ঘটনা শুনে সবাই অবাক, কেননা দুবার একই ঘটনা ঘটতে যাচ্ছিল, আল্লাহ বাঁচিয়েছেন। তারপর সবাই মিলে সেই কাঠটি ওপরে তুলে রাখেন। চাচাতো ভাইয়ের কথা হল, লাফ দিয়ে পানিতে পড়েছিল ঠিকই, কিন্তু মনে নেই কি হয়েছিল, সে বোধহয় ঘুমিয়ে পড়েছিল। ঘটনা চার। আমার এক চাচার ছেলে পুকুরে পড়ে মারা যায়। এই ছেলে আগেও অনেকদিন এইভাবে পুকুরের পাড়ে এসে বসে থাকত, নানা কাজ করত, কিন্তু সেই দিন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর এক চাচাতো ভাই আর এক চাচা পুকুরে খুঁজতে নামে। অনেক খোঁজাখুঁজি করার পর পুকুরের মাঝখানে তার খোঁজ পায়। চাচার বক্তব্য এমন যে যখন তাকে তোলার চেষ্টা করছিল তখনও নাকি সে জীবিত ছিল, কিন্তু তার শরীর প্রচুর ভারী। তারপর দুজনে মিলে তাকে ওপরে ওঠায়, কিন্তু তাকে আর বাঁচাতে পারেনি। অনেকেই প্রশ্ন ছুড়ে দিতে পারেন যে পানিতে তো অনেক বাচ্চাই পড়ে যায়, গ্রামে তো এরকম ঘটনা অহরহ ঘটে। তাহলে সবটা খুলে বলি। পানিতে পড়ে মারা গেলে পেটে অনেক পানি থাকার কথা, কিন্তু এর জিহ্বাটাও বেরিয়ে আছে।
তাহলে কি কেউ গলা টিপে ধরেছিল, কে মেরেছে কেউ জানে না। লাশ যখন দেখেছিলাম মনে হচ্ছিল লাশের চোখ দিয়ে পানি পড়ছে। হ্যাঁ, আসলেই পানি পড়ছিল। জিউ ফাটা, দাঁতে কামড়ানো, পেটে কোনো পানি নেই, চোখের মণি খোলাটে, ঘাড় বাঁকা। কেউ কি তাকে চেপে বৃত্তাকার বলের মতো বানাতে চেয়েছিল? প্রশ্নের উত্তর কি মিলবে আমাদের? হ্যাঁ, মিলেছিল, তবে খুব অদ্ভুত ভাবে। যেই চাচার ছেলে পানিতে পড়ে মারা গেছে, সেই চাচা বলেন তার ছেলে নাকি স্বপ্নে এসেছিল, চোখ ভর্তি পানি নিয়ে বলেছে, বাবা ওরা খুব খারাপ, আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি নামতে চাইনি পানিতে, ওরা আমাকে জোর করে নামিয়েছে, বাবা আমার ঘাড়টা ভেঙে ফেলেছে, আমি এখনো ব্যথা পাই। আমি পানির ওপরে ওঠার চেষ্টা করতেই আমার ঘাড়, গলা, পা সব একসাথে চেপে ধরে। আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওদের পাষাণ হৃদয় নরম হয়নি। চাচা ঘুমের মধ্যেই টুকরে কেঁদে উঠেছিলেন। কি হয়েছে জানতে চাইলে তিনি সব বলেন। সেদিন আরো একবার পুরো বাড়িটা শোকে ভরে যায়। আমরা মুসলমান, তাই বিশ্বাস করি যে মৃত্যুর পরে কোনো মানুষের আত্মা এই পৃথিবীতে থাকতে পারে না। তাহলে কে ছিল সে? কেই খবর দিল স্বপ্নে? ভালো কিছু কি আছে আমাদের আঙিনায়, নাকি ওরাই দিয়েছে? আশ্চর্যের বিষয় হল, চাচাতো ভাইয়ের মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য যখন ফুপিকে ফোন দেওয়া হয়, তখন তিনি প্রচুর বিচলিত ভঙ্গিতে বলেন যে আজকে তাদের বাড়িতে খারাপ কোনো ঘটনা ঘটেছে কিনা। তারপর আমার চাচি জানান যে হ্যাঁ, এমন একটা ঘটনা ঘটেছে। তারপর তিনি বলেন আজকে সারাদিনে কমপক্ষে পাঁচটা ফোন করেছেন তিনি কিছু কথা বলার জন্য। চাচি জিজ্ঞেস করেন কি জন্য ফোন করেছিলেন। ফুপু বলেন গত রাত্রে তিনি স্বপ্নে দেখেন যে আমাদের বাড়ির একটা ছেলে পানিতে পড়ে মারা গেছে, আর কেউ ওনাকে বলছে ভবিষ্যতে এমন ঘটনা নাকি আরো ঘটবে। কেউ যদি পুকুর মাটি দিয়ে ভরাট করার চেষ্টা করে, তাহলে বাড়ির প্রত্যেক জনের নাকি বড় ধরনের ক্ষতি হবে। আর এই কথাগুলো জানানোর জন্যই তিনি ফোন করতে চেয়েছিলেন। এত এত ঘটনার পরও আজও আমাদের অজানা কেন তারা বারবার আমাদের বাড়ির এমন ক্ষতি করেছে, আর তারা কি চায় আমাদের কাছে। তবে আগের তুলনায় যাদের ঘরে ছোট শিশু আছে তারা আরো বেশি সতর্ক। সেই পুকুরে তিন কোনায় একটা গরু বাঁধা ছিল সন্ধ্যা অবধি, তার পেটে বাছুর ছিল, সেও বাঁচতে পারেনি, সেই গাভীটিও বাঁচতে পারেনি। আমি জানি না কেন এমন হচ্ছে, যদিও তেমন বড় কিছু ঘটেনি, আমরা চাই না ঘটুক। আমি জানি যার সাথে এই ঘটনাগুলো ঘটে সেই বুঝতে পারে। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনাকে ধন্যবাদ আপনার লেখার জন্য। আপনি ভালো থাকবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যিনি পাঠিয়েছেন তার নাম পিয়াস আহমেদ, জেলা সিরাজগঞ্জ, উপজেলা সিরাজগঞ্জ সদর, গ্রাম চররায়পুর। তারপর তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করছেন, মোবাইল নাম্বারটি আমি আর প্রকাশ করছি না। এরপরে তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন, যদিও ভালো রাখার মালিক আল্লাহ। ভূত এফএম যখন বন্ধ হয়ে যায় তখন আমাদের অনেক খারাপ লাগা কাজ করেছিল। কোনদিন ভাবতেও পারিনি আপনি আবার সেই ভূত এফএম থেকে ভূত ডট কম নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমি আপনার একজন নিয়মিত শ্রোতা, কোনদিন আপনার কাছে ঘটনা পাঠানো হয়নি, তাই ভাবলাম একটা ঘটনা আছে আপনাকে পাঠিয়ে দিই। ঘটনাটি পড়ে শোনালে উৎসাহিত হব এবং পরবর্তীতে আরো ভালো ঘটনা উপহার দিতে পারব আশা করি। তো এখন ঘটনায় আসা যাক। ঘটনাটি
আমাদের এইবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার বড় ভাইয়ের নাম নাহিদ, সে এখন বেসরকারি একটা কোম্পানিতে কাজ করছেন। সামনে তার বিয়ের কথা চলছে, দোয়া করবেন খুব শীঘ্রই যেন তার বিয়ে হয়ে যায়। তো আমার বড় ভাইয়ের মুখ থেকে শোনা ঘটনাটি আমার বড় ভাইয়ের ভাষাতেই বলছি। আমি নাহিদ, সালটি ছিল 2018, তখন আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। সময়টি ছিল শীতকাল, ডিসেম্বরের মাঝামাঝি কোনো একটা সময়। আমাদের বাংলাদেশের শীতকালের অন্যতম একটি খেলা হল ব্যাডমিন্টন, যাকে গ্রামের ভাষায় র্যাকেট খেলা বলা হয়। আগেই বলে রাখি, আমার বাসা চর রায়পুর, এবং যেখানে আমরা কোট কেটে নেট টাঙিয়ে খেলাধুলা করি একটা বাঁশ বাগানে। তো প্রতিদিন সন্ধ্যার পর খেলতে যাই, খেলা শেষে ফিরতে ফিরতে রাত 12টা 1টা, কোনো কোনো দিন তার চেয়েও বেশি বেজে যায়। তো সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল, প্রতিদিনের মতো আমিও সেই দিন খেলতে যাই। খেলা শেষ হতে হতে এবং সবকিছু গুছিয়ে রাত প্রায় 2টা বেজে যায়। আমার বাসা পাশের গ্রামে, রাস্তা 15 মিনিটের। তো ওই দিন আমি আগের দিনগুলোর মতো বাসার পথে হাঁটছিলাম, ঠিক তখনই আমার উপর দিয়ে একটা গরম বাতাস বয়ে যায়। আমি স্বাভাবিকভাবেই নিলাম, একটু এগোনোর পর আমি লক্ষ্য করলাম কে যেন পেছন থেকে আমাকে ডাকছে। তখন আমি পেছনে তাকাই এবং দেখি সব স্বাভাবিক আছে। তখন আমি আবার সামনের দিকে হাঁটা শুরু করি। কিন্তু এই পেছনে তাকানোটাই যে আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে সেটা আমি কখনোই ভাবিনি। তো সামনে এগোতে আমার হাতের বামে একটা বড় বিল পড়ে, মূলত আমাদের গ্রামের ভেতরেই পড়ে বিলটা। আমার হাতে প্রতিদিনের মতো আজকেও ফোনের ফ্ল্যাশ লাইটটি অন করা ছিল। আমি দূর থেকেই দেখতে পেলাম কেউ একজন মাছ মারছে। তারপর বিলের কাছে গিয়ে লাইটটি ধরতেই দেখতে পেলাম কেউ নেই। তখনই টের পেলাম আমার সাথে খারাপ কিছু আজ ঘটতে চলেছে। তারপর আল্লাহর নাম নিয়ে সামনের দিকে এগোই। বিলটা আমি আল্লাহর রহমতে ভালোভাবে পার করতে পেরেছি, কিন্তু সামনে যে এর চেয়েও ভয়ানক কিছু অপেক্ষা করছে আমার জন্য, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আগেই বলে রাখি, বিলটির পরে ছিল একটা বাঁশ ঝাড়, তারপর ছিল ছোট একটা পুকুর, তারপর ছিল আমাদের গ্রামের কবরস্থান, এবং কবরস্থানের পরের বাড়িটাই ছিল আমার। তো আমি যখন বাঁশ ঝাড়ের পাশের রাস্তা দিয়ে কয়েক পা ফেললাম, তখনই শাঁ শাঁ করে আমার ঠিক সামনেই একটা বাঁশ হেলে পড়ল। তখন আমি এক প্রকার বাকরুদ্ধ হয়ে পড়লাম। ছোটবেলায় আমার দাদি বলতো, অলৌকিকভাবে যদি সামনে কিছু আসে অথবা পড়ে যায় তাহলে ওপর দিয়ে যাবি না। তাই তখন আমি আয়াতুল কুরসি এবং দরুদ পাঠ করে চোখ খুলতেই দেখতে পেলাম বাঁশটি আর নেই। ঠিক কয়েক সেকেন্ডের ভেতর আবার কে যেন আমাকে ডাক দিল। আমি এবার শুনেও না শোনার ভান করে থাকলাম। তারপর আমি আরো এক কদম যাওয়ার পর আবারও সেই ভয়ঙ্কর গলায় কেউ একজন আমাকে ডাক দিল। তখন আমি শীতের ভেতরেও ঘামতে শুরু করি। আমি তখন তাড়াতাড়ি পা ফেলে সামনের দিকে এগিয়ে যাই। ঘটনাটি এখানে শেষ হলে পারত, কিন্তু তার বিপরীতটা হল, সামনে কবরস্থান, তারপরেই আমার বাসা। প্রায় এসেই পড়েছি। কবরস্থান পার হওয়ার সময় আমি খেয়াল করলাম আমার সামনের কবরস্থানের দেয়ালের ওপর কে যেন বসে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি তার মুখটা দেখতে পাচ্ছি না, কারণ তার মুখটি সাদা কাপড়ে মোড়ানো এবং আগের মতো আবারও কে যেন পেছন থেকে ডাক দিচ্ছে। এবার আর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। তখনই আমি জোরে একটা চিৎকার দেই এবং জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমি চোখ খুলি তখন নিজেকে আমার রুমে আবিষ্কার করি। দেখতে পাই আমার বাবা মা আমার পাশে এবং মসজিদের ইমাম সাহেব আমার কাছে বসে আছে। আমি তাদের মুখ থেকে শুনতে পাই আমি যখন চিৎকার দিই তখন আমার বাবা আমায় নিয়ে বাসায় আসে। তখন তারা আমার মুখ থেকে পুরো ঘটনা শুনতে চায়। অতঃপর আমি পুরো ঘটনাটি বলি। আমি ইমাম সাহেবকে বললাম আমার সাথে কেন এটা ঘটল। ইমাম সাহেব আমার থেকে একদিন সময় নেন এবং রাতে তিনি তার জিনদের হাজির করান। তারপর জানতে পারি কি ঘটনা ঘটেছিল। পরদিন সকালে ইমাম সাহেব আমাদের বাসায় আসেন এবং সবাইকে ঘটনাটি বলেন। তিনি বলেন, আমি খেলতে যাওয়ার সময় হাতে একটি লাঠি নিয়ে গাছটাতে আঘাত করি। তারপরে আমি যখন সেই বিলটি পার হয়ে বাঁশ ঝাড়ের সেই পুকুরের কাছে ছোট একটা সাপ দেখতে পাই, তখন হাতে থাকা লাঠিটি দিয়ে আমি সাপটিকে মারতে যাই এবং এক পর্যায়ে সাপটি মারা যায়। সাপটি আসলে ঠিক সাপ ছিল না, ছিল চিনের বাচ্চা। ইমাম সাহেবের কথার সাথে আমার ঘটনাটি মিলে যায়। তারপর ইমাম সাহেব তার পালিত জিনদের মাধ্যমে আমাকে মুক্ত করে। আল্লাহর রহমতে আমার বড় ভাই এখন অনেক ভালো আছে। লেখায় ভুল ত্রুটি হলে মাফ করবেন, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন, সিরাজগঞ্জ বাসীদের পক্ষ থেকে ভালোবাসা নেবেন। ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
স্পিরিট, বি হিয়ার উইথ মি।
Boot.com. The fear returns with Russell.
Welcome back. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। ইমেইলের পরে এবার সরাসরি চলে যাব অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে প্রত্যেকটা মুহূর্ত। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম আজ আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ঘটনা নিয়ে। এই তো কিছুদিন আগের কথা, আমি বসে বসে ভাবছিলাম আজকালকার মানুষ কেন গায়েবানা জিনিসে বিশ্বাস করতে চায় না। বিজ্ঞান প্রযুক্তি প্রমাণ এসব নিয়েই মেতে আছে সবাই, কিন্তু আসলে কি সবকিছুর ব্যাখ্যা বিজ্ঞানে মেলে? মেলে না। কিছু জিনিস থাকে যেগুলো আমাদের চিন্তার বাইরে, একেবারে বাইরে। আজকের ঘটনায় আসি। আজকের ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন এক বোন। বোনটির নাম আমি সেরকম ভাবে বলছি না ওনার প্রাইভেসির জন্য। উনি টেক্সাসে থাকেন। ওনার জীবনের সাথে জড়িয়ে থাকার একটা অদ্ভুত ঘটনা আজ আপনাদের শোনাব। ঘটনাটা ওনার এক বান্ধবীকে নিয়ে। চলুন বোনের মুখ থেকেই সেই ঘটনাটা শোনা যাক। রাসেল ভাইয়ের কাছে আমার অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলোর জন্য দয়া করে আমাকে ক্ষমা করবেন। বলতে শুরু করলেন সেই বোন। ঘটনাটা শুরুর আগে আমি কিছু কথা বলতে চাই। আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, মানুষের মন নিয়ে। কি পাগল, কার মাথার তার ছিঁড়ে গেছে, কার স্কিজোফ্রেনিয়া রয়েছে, এসব আমি খুব ভালোভাবে বুঝি। মানে এগুলো আমার সাবজেক্ট, আমি এসব নিয়ে দিনরাত পড়াশোনা করি। কিন্তু আমার বান্ধবীর সাথে যা ঘটেছে সেটা কোনো মনস্তাত্ত্বিক ব্যাপার নয়, একদমই নয়। আমি জানি অনেকেই অনেক থিওরি দেবেন, বলবেন মেয়েটা পাগল, ওর মনের ভুল। কিন্তু বিশ্বাস করুন, ও পাগল নয়। ওর সাথে যা হয়েছে বাস্তবতা তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। আমার এই বান্ধবী, ওর নামটা আমি উজ্জ্বল রাখছি, ও আসলে মুসলিম নয়। ওর মা বাবা অন্য ধর্মের, কিন্তু ও কোনো ধর্মে বিশ্বাস করত না। ও ছিল সম্পূর্ণ অন্যরকম একটা মেয়ে। শুধু ওই যে কিছু পাথর থাকে না, ক্রিস্টাল, তারা বা নক্ষত্র, এসব নিয়ে মেতে থাকত, নিও এই জিনিসপত্র আর কি। ওর বন্ধু বান্ধব সবাই ব্ল্যাক কমিউনিটির, মানে যারা একটু অন্যরকম জীবনযাপন করে। তো যাই হোক, ও তখন ওই ডলাস মহল্লা দিয়ে থাকত, আর আমি ছিলাম অনেক দূরে। তো একদিন হঠাৎ ওর একটা টেক্সট এলো আমার কাছে। টেক্সটে একটা অদ্ভুত স্ক্রিনশট, সাথে লেখা, প্লিজ এটা একটু ট্রান্সলেট করে দিবি। আমি কিছু বুঝতে পারছি না। আমি ছবিটা খুললাম, দেখলাম এসব কি লেখা, না বাংলা না ইংরেজি, অন্য কোনো ভাষা, কেমন যেন পেঁচানো। আমি মেসেজ দিলাম, এটা তো বুঝতে পারছি না, তুই গুগল ট্রান্সলেট করিস নি কেন? ও রিপ্লাই দিল, করেছি, কাজ করছে না, কোনো রেজাল্ট আসছে না। আমার মাথার ভেতর কেমন যেন একটা সন্দেহ শুরু হলো, গুগল ট্রান্সলেট কাজ করছে না মানে কি? আমি আমার আব্বুকে দেখালাম বিষয়টা। আব্বু চশমাটা চোখে দিলেন, ভালো করে দেখলেন, মা এটা তো আরবি মনে হচ্ছে, কিন্তু সাধারণ কোন আরবি না। আব্বুর কথা শুনে আমি একটু অবাক। আমার এক বন্ধু আছে আরবিতে খুব ভালো, ওকে পাঠালাম ছবিটা, ও দেখে রীতিমতো আকাশ থেকে পড়লো। ছে, এ লেখা পেলি কোথায়? আমি বললাম, কেন, কি হয়েছে? এটা কিসের লেখা? এটা সাধারণ কোন আরবি না, এটা অনেক আগে, সে আদি যুগের ক্লাসিক্যাল আরবি। এটা এখনকার মানুষ এভাবে কথাই বলে না, এই ভাষা এখন আর কেউ ব্যবহারিত করে না। আমি থ হয়ে গেলাম, আমার বান্ধবীকে জানালাম। ও তো আরবি বোঝেই না, আর ওর চেনা জানে কেউ আরবি জানে না, তাহলে ওকে ক্লাসিক্যাল আরবিতে কে মেসেজ পাঠাবে? ও আমাকে ফোন করলো, গলাটা কেমন যেন কাঁপছে। জানিস, আমাকে এই অচেনা নাম্বার থেকে অনেকদিন ধরেই কেউ একজন মেসেজ পাঠাচ্ছে। প্রথম প্রথম খুব সাধারণ কথা বলতো, আমি পাত্তাই দিইনি, কিন্তু এখন বলছে আমাকে মুসলমান হতে। আমি শুনে একটু হাসলাম, ভাবলাম কোনো উটকো লোক হয়তো ওর পেছনে লেগেছে। আমি বললাম, আরে ধুর, ইগনোর কর, কোনো পাগল হবে হয়তো, আজকাল ইন্টারনেটে কত ফাজিল ঘোরে জানিস না। কিন্তু ব্যাপারটা এখানেই থেমে থাকলো না, মানে পাগল হলে তো একটা লিমিট থাকে, তাই না? এই লোকটার কোনো লিমিট ছিল না, আক্ষরিক অর্থেই কোনো লিমিট ছিল না। আস্তে আস্তে মেসেজগুলো খুব ভয়ঙ্কর হতে শুরু করলো। কেমন ভয়ঙ্কর? ধরুন ও কখন বাসায় ফিরল সেটা মেসেজ করে বলে দিচ্ছে, ও এখন কি রঙের জামা পরে আছে সেটাও বলে দিচ্ছে, অফিসে বসে ঠিক কি করছে, কার সাথে কথা বলছে, সব সবকিছু ওই অচেনা নাম্বার থেকে মেসেজ করে ওকে জানানো হচ্ছে। ও তো ভয়ে চান শেষ হয়ে যাওয়ার অবস্থা, কেমন যেন পাগলের মতো হয়ে যাচ্ছে। ও কে দেখছে ওকে, কোথায় লুকিয়ে আছে? ও সোজা ম্যানেজারের কাছে গেল, গিয়ে সব খুলে বলল। ম্যানেজার ওকে নিয়ে সরাসরি পুলিশের কাছে গেল, কিন্তু পুলিশ তারা তো আর গায়েবানা জিনিস বিশ্বাস করবে না। তারা বলল, দেখুন, যতক্ষণ আপনাকে সরাসরি কোনো হুমকি দিচ্ছে, মেরে ফেলার কথা বলছে, ততক্ষণ আমরা কোর্ট থেকে পারমিশন পাব না এই নাম্বার ট্র্যাক করার জন্য। কি অদ্ভুত একটা নিয়ম, একটা মেয়েকে কেউ সারাক্ষণ চোখে চোখে রাখছে, আর পুলিশ বলছে হুমকি না দিলে কিছু করার নেই। যাই হোক, হতাশ হয়ে ফিরে এলো ও, কিন্তু ভয়টা তার মনে গেঁথে গেল। দিন যায়, রাত আসে, ওর ঘুম হারাম হয়ে গেল। সারাক্ষণ শুধু মনে হয় এই বুঝি কেউ দেখছে, এই বুঝি কেউ পেছন থেকে ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে। বুকের ভেতরটা ধরফর করে সারাক্ষণ, একা একা থাকতে ভয় লাগে, ওয়াশরুমে যেতে ভয় লাগে। একদিন সকালের কথা, ও ঘুম থেকে উঠল, চোখ দুটো কচলাতে কচলাতে বাথরুমের দিকে পা বাড়ালো। ফ্লোরের টাইলস গুলো বেশ ঠান্ডা, খালি পায়ে হাঁটতে গিয়ে একটু শিউরে উঠল। ও বাথরুমের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো, অফিসে যাওয়ার জন্য রেডি হবে। ওর চুলগুলো ছিল ড্রেডলকস করা, মানে ওই যে বেনি করে চক পাঠিয়ে রাখে না, ওই রকম। খুব শখ করে বানিয়েছিল ওগুলো, অনেক সময় লেগেছিল। তো ও আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ দেখে ওর একটা ড্রেডলকস খুলে পড়ে গেছে, এমনিতেই কোনো কারণ ছাড়াই। চুল পড়া স্বাভাবিক, কিন্তু ওই চট পাকানো মোটা চুল এভাবে গোড়া থেকে খসে পড়বে, এটা একটু অবাক করা ব্যাপার না? চুল তুলে বাথরুমের একটা ড্রয়ারের ভেতরে রেখে দিল সে। তারপর রেডি হয়ে সোজা অফিসে, অফিসে বসে কাজ করছে, হঠাৎ ফোনটা বেজে উঠল, টেক্সট মেসেজ ওই নাম্বার থেকে। ও ফোনটা হাতে নিল, স্ক্রিনের দিকে তাকালো, আর তাকানোর সাথে সাথে ওর শরীরে রক্ত যেন বরফ হয়ে গেল, হাত পা ঠান্ডা হয়ে গেল, একদম জমে গেল ফ্লোরের সাথে। মেসেজের মধ্যে লেখা, দেখো আমার এসব পছন্দ না, তাই তোমার ড্রেডলকস গুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে। দেখলে তো আজ সকালে বাথরুমে কি হলো, তোমার এই চুলগুলো কেটে ফেলো, আমার কথা শোনো। ওর গলা শুকিয়ে কাঠ, ঢোক খেলতে কষ্ট হচ্ছে। বাথরুমে তো ও একা ছিল, অন্য কেউ ছিল না, জানালা দরজার শব্দ বন্ধ ছিল, ড্রয়ারের ভেতরে চুল রাখার কথা আর ওই চার দেয়ালের ছাড়া আর কারো জানার কথা না। তাহলে এই লোকটা জানলো কি করে, কে এলো? ও সাথে সাথে ওর বন্ধুদের ফোন করল, কান্নাকাটি, বন্ধুরা ছুটে এলো, সবাই মিলে ও সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, বিছানার নিচে, আলমারির ভেতরে, বাথরুমের ভেন্টিলেটরে, সবখানে। যদি কোথাও কোনো হিডেন ক্যামেরা থাকে, ইন্টারনেট থেকে ক্যামেরা ডিটেক্টর কিনে আনলো, বাল্ব খুলল, এসি খুলল, কিছু বাদ রাখল না, কিন্তু কোথাও কিছুই নেই। একটা ছোট পিঁপড়া ঢোকার জায়গাও কেউ নজরদারি করার জন্য পায়নি। তাহলে কে দেখছে ওকে? ওর বন্ধুরা প্রায় এক মাস ওর সাথে থাকলো ওই বাড়িতে, ও আর একা থাকতে পারছিল না। ও আমাকে ফোন করে সব জানালো। আমি বললাম, তুই এসব একদম পাত্তা দিস না, যেই হোক ইগনোর কর, ব্লক কর। কিন্তু বলল, না আমি ব্লক করব না, আমি শেষ দেখতে চাই। কথা বলবো, কথা বলতে বলতে হয়তো কোনো এক সময় সে মুখ ফুসকে এমন কিছু বলে ফেলবে যাতে আমি ধরে ফেলতে পারবো সে কে। হয়তো আমারই কোনো বন্ধু, হয়তো আমার সাথে কোনো গেম খেলছে। ওর কথা শুনে আমার মনে হলো হতেই পারে, মানুষ তো মানুষের সাথে কত রকম মশকরাই করে, কিন্তু এই মশকরাটা একটু বেশি হয়ে যাচ্ছে। ও কথা বলা শুরু করলো, টেক্সট ব্যাক করলো, কে তুমি, কি চাও আমার কাছে? ওই পাশ থেকে রিপ্লাই এলো, আমি কোনো মানুষ নই, আমি অন্য কিছু। কথাটা শুনে আমি তো হেসেই খুন, মানুষ নয় তাহলে কে? জিন টেক্সট করেছে, আমি অনেক ঘটনাই শুনেছি, জিন মানুষের ঘাড়ে চাপে ভর করে উড়া ধরা কাণ্ড ঘটায়, কিন্তু কোন জিন বসে বসে স্মার্টফোনে টেক্সট টাইপ করছে এমন কথা আমি বাপের জন্ম শুনিনি। আমি হাসতে হাসতে বললাম, আরে ধুর, তোকে কেউ চরম লেভেলের বাঁশ দিচ্ছে, তুই এসব বিশ্বাস করিস না। আমি আমার বান্ধবী অবস্থাটা দেখলাম, ও খুব সিরিয়াস, ও ভাবলো এই লোকটাকে হয়তো ধরতেই হবে। ও আরো গভীরে যাওয়ার চেষ্টা করল, তুমি যদি জিনই হও তাহলে আমার পেছনে কেন লেগেছো, কি দরকার তোমার? রিপ্লাই এলো, আমি তোমাকে রক্ষা করছি অনেক দিন ধরে। কিসের থেকে রক্ষা করছো? শয়তানের হাত থেকে। তোমার কি মনে নেই আজ থেকে কয়েক মাস আগের কথা, তুমি গাড়িতে বসেছিলে, শয়তান তোমার বিড়ালের প্রতি ভালোবাসার সুযোগ নিয়েছিল, সে একটা ফেরেশতার রূপ ধরে তোমার গাড়িতে ঢুকেছিল, তুমি তাকে ফেরেশতা ভেবে আদর করছিলে। মেসেজটা পড়ার সাথে সাথে ওর মাথাটা চক্কর দিয়ে উঠল, চোখের সামনে দুনিয়াটা যেন তুলতে শুরু করলো। কয়েক মাস আগের কথা, ও অফিস থেকে ফিরছিল, রাত অনেক, রাস্তা একদম ফাঁকা, কোথাও কেউ নেই। হঠাৎ একটা শব্দ বুকের ভেতরটা কেঁপে উঠল, একদম চুপ। ও দেখলো রাস্তার মাঝখানে একটা বিড়াল বসে আছে, খুব কিউট একটা বিড়াল। ও গাড়িটা স্লো করলো, বিড়ালটা একদম ওর জানালার কাছে চলে এলো, ও জানালার কাছটা নামালো, বিড়ালটা লাফ দিয়ে সোজার গাড়ির ভেতরে ঢুকলো। এত ফ্রেন্ডলি ও বিড়ালটাকে আদর করছিল। ইউ আর সাচ অ্যান এঞ্জেল, এই কথাটা, এই ঘটনাটা ও আজ পর্যন্ত কাউকে বলেনি, আমাকেও না, ওর বন্ধুদেরকেও না, একদম সম্পূর্ণ ওর ব্যক্তিগত একটা ঘটনা। আর এই কথাটা বিড়ালকে উদ্দেশ্য করে বলেছিল একাকারের ভেতরে বসে। তাহলে এই মেসেজ পাঠানোর লোকটা জানলো কি করে? এটা তো কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না, কোনোভাবেই না। এই ঘটনার পর থেকে ওর ভেতরে সব সাহস নিমিষেই শেষ হয়ে গেল, ও বুঝতে পারল এটা কোনো মানুষ নয়, এটা সত্যি এমন কিছু যা ধরা ছোঁয়ার বাইরে। ও আমাকে ফোন করে হাউমাউ করে কাঁদল, আমি কি করব, সে তো মানুষ না, সে তো সবকিছু জানে, আমি কোথায় যাই, কি করি, কি বলি? আমি ওকে সান্ত্বনা দিলাম, কিন্তু আমার নিজেরই তো হাত পা কাঁপছিল, আমি বা কি বলবো। এরপর ওই জিনটা ওকে ভয় দেখানো শুরু করল, তুমি যদি আমার কথা না শোনো, তোমার চুল না কাটো, তাহলে তোমার আশেপাশের সবাইকে আমি অসুস্থ করে দেব, দিলে দিলে মারব। ও প্রথমে কথাটাতে তেমন কান দেয়নি, কিন্তু কয়েকদিন পর ওর যে বেস্ট ফ্রেন্ড মানে ওর যে ম্যানেজার, সে হুট করে খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ল, হাসপাতালে ভর্তি, ডাক্তাররা কিছুই ধরতে পারছে না। ওর চোখের সামনে ওর কাছের মানুষগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, ও পাগলের মতো হয়ে গেল। ও অনেক ভাবল ওর জন্যই সব হচ্ছে, ও যদি সবার থেকে দূরে থাকে তাহলে হয়তো সবাই বেঁচে যাবে। কি করলো জানেন? ও সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিল, একদম সবার সাথে, আমার সাথেও। আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম, তাও আমার ফোন ধরা বন্ধ করে দিল, মেসেজের রিপ্লাই দেওয়া বন্ধ করে দিল, প্রায় এক বছর, হ্যাঁ প্রায় একটা বছর, পুরো একটা বছর ওর কোনো খোঁজই ছিল না। আমি জানতামই না ও বেঁচে আছে নাকি মারা গেছে। ও নিজের শহর বদলালো, অন্য কোথাও চলে গেল, স্টেট বদলালো, নতুন চাকরি, নতুন সব, নিজের পুরনো জীবনের কোনো মানুষই তার সাথে আর সম্পর্ক রাখল না। ওর মনে হয়েছিল ও যদি পালিয়ে যায় তাহলে হয়তো এই জিনিসটা ওর জীবন থেকে চলে যাবে, কিন্তু আসলে কি তা হয়? ছায়া কি কখনো শরীর ছেড়ে যায়? যায় না। এরপর এক বছর, হঠাৎ একদিন আমার ফোনে রিং এলো, আননোন নাম্বার, রিসিভ করলাম, ওপাশ থেকে ওর গলা শুনে আমার বুকের পাথরটা যেন নেমে গেল। যাক মেয়েরা বেঁচে আছে, কিন্তু ওর কথা শুনে আমার সেই স্বস্তি বেশিদিন থাকলো না। আমি নতুন শহরে এসেছি, নতুন চাকরি করছি, কিন্তু সে আমাকে ছাড়েনি, সে এখনো আমার সাথে। আমি চুপ করে রইলাম, আমার তো নিজেরই ভয় লাগছিল। ও বলতে শুরু করলো, আমি এখনো নতুন একটা সম্পর্কে জড়িয়েছি, একটা ছেলে। ওর সাথে আমি এখন একসাথেই থাকি, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ওর নতুন বয়ফ্রেন্ড, সে আবার অর্ধেক রাশিয়ান, অর্ধেক আমাদের দেশের মতো। ও তো আর এসব জিনভূত জানে না, ও এসব বিশ্বাস করে না। কিন্তু ওর বয়ফ্রেন্ড ওকে একদিন বলল, তুমি যখন রাতে ঘুমিয়ে পড়ো, তোমার ঘরের ভেতর থেকে হাসির আওয়াজ আসে, ফিসফিস করে কেউ কথা বলে, আমার কানের কাছে এসে যেন কেউ জোরে জোরে নিঃশ্বাস নেয়। আমার তো মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি। ছেলেটা এসব জীবনেও শোনেনি, সে তো ভয়ে অস্থির। এদিকে আমার বান্ধবীর জিনিসপত্র গায়েব হতে শুরু করলো। ওর একটা সেফ ছিল, মানে ওই যে পাসওয়ার্ড দেওয়ার লকার থাকে না, ওই রকম। ওই লকারের পাসওয়ার্ড শুধু ও জানত, আর কেউ না। কিন্তু দেখা গেল লকারের ভেতর থেকে ওর পাসপোর্ট গায়েব। আবার একদিন পর ফেরত আসে। ও একদিন ঘর পরিষ্কার করছিল, হঠাৎ একটা কাগজ পেল, কাগজের পাশগুলো পোড়া, কেমন যেন ছাই ছাই। আর ওই কাগজের উপর লেখা, আমি সেই, আমি এখন এখানেই আছি। ও আমাকে ফোন করে যখন এসব বলল, আমি বললাম, তুই এক কাজ কর, তুই কোনো ভালো আলেম বা হুজুর দেখা, কোনো মসজিদে যা। কিন্তু ও তো মুসলমান না। ও ভাবল আমি মুসলমান বলে ওকে মসজিদে যেতে বলছি। ও আমার কথায় কান দিল না। এদিকে ওই জিনের মেসেজ আবার আসা শুরু করলো, তোমরা দুজনে বিয়ে ছাড়া একসাথে থাকতে পারবে না, হয় তোমরা বিয়ে করো, না হয় ওই ছেলেকে বাড়ি থেকে বের করে দাও। জিন রীতিমতো হুকুম দেওয়া শুরু করলো, আর অত্যাচার বাড়িয়ে দিল। ওই ছেলেটাকে রাতে ঘুমাতে দিত না, ভয় দেখাত, ওর কানের কাছে এসে হাসত, ছাদের উপর ঠুপতাপ শব্দ করত। ছেলেটা ভয় বাড়ি ছেলে পালানোর অবস্থা। ও তখন আমার সাথে যোগাযোগ করল। আমি বললাম, তুই আমার সাথে চল, আমি তোদের সাহায্য করার চেষ্টা করছি। একদিন ও আর ওর বয়ফ্রেন্ড আমার সাথে দেখা করেছিল। ওরা সব খুলে বলল আমাকে। আমি আমার আম্মুকে সব জানালাম, বললাম, আম্মু একটু শোনো ওদের সাথে কি হচ্ছে। আম্মু এসে বসলো, আম্মু সবকিছু শুনল। হঠাৎ আমাদের ঘরের টিউবলাইট গুলো চোখের সামনে দপ করে একটা টিউবলাইট ফেটে গেল, গাছগুলো সারা ঘরে ছড়িয়ে পড়ল। আমরা সবাই চমকে উঠলাম, ভাবলাম হয়তো ভোল্টেজ আপডাউন করছে, কিন্তু না। কয়েক সেকেন্ড পর আরেকটা টিউবলাইট ফেটে গেল, সজোরে শব্দ হলো, তারপর আরেকটা। আম্মু তো ভয় সোফা থেকে লাফ দিয়ে উঠলেন, বাস বাস আর বলতে হবে না, আমাকে তো সব জানাস না বাবা, আমি এসবের মধ্যে নেই। আম্মু কান চেপে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি বুঝতে পারলাম এই জিনিসটা শুধু ওদের এখানেই নয়, এই জিনিসটা এতটা শক্তিশালী যে ওখান থেকে আমাদের এখানেও তার প্রভাব ফেলছে। এই ঘটনার পর আমার বান্ধবী আর বয়ফ্রেন্ড দুজনে কোনো উপায় না দেখে সোজা মসজিদে গেল। তারা কালেমা পড়ল, মুসলমান হল, তারপর তারা ইসলামিক নিয়ম অনুযায়ী বিয়ে করল। আর ওই যে ওই ড্রেডলক্স, ওই শকের চুল, সেগুলো সে কেটে ফেলল। একদম সম্পান, নতুন জীবন, নতুন ধর্ম। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এরপর থেকে ওই মেসেজগুলো আসা বন্ধ হয়ে গেল। ওই রাতের বেলা ফিসফিসানে হাসির শব্দ, সব বন্ধ হয়ে গেল। পাসপোর্ট গায়েব হওয়া, সবকিছু সবকিছু একদম জাদুর মতো বন্ধ হয়ে গেল। এখন ওরা ভালো আছে, খুব সাধারণ জীবন কাটাচ্ছে। কিন্তু আমার মনে শান্তি নেই, আমার মনের ভেতর হাজারটা প্রশ্ন। উইথ জিন সে টেক্সট কিভাবে করে? সে কি আইফোন ব্যবহার করে? তার কাছে কি ওয়াইফাই আছে? আমি অনেক ঘাটাঘাটি শুরু করলাম। আমার নিজেরও তো সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমি লজিক খুঁজি। আমি ভাবলাম হতে পারে এটা অন্য কোন সমস্যা, আমার নিজের এক আত্মীয়ের এই রোগ আছে, তাকে তো আমার রিহ্যাবে দিয়েছিলাম। কিন্তু স্কিজোফ্রেনিয়া হলে তো শুধু একজন মানুষ হ্যালোসিনেট করবে, তাই না? ওই যে ছেলেটা, ওর বয়ফ্রেন্ড, সে তো আর স্কিজোফ্রেনিয়া রোগী ছিল না। সে কিভাবে হাসির শব্দ শুনল? সে কিভাবে কানের কাছে নিঃশ্বাসের শব্দ শুনল? সে কিভাবে এসব কিছু অনুভব করল? সেগুলো তো তার মনের ভুল ছিল না। আমি অনেক ইসলামী বই পড়া শুরু করলাম, আমি অনেক হুজুরের সাথে কথাও বললাম, ওনাদেরকে সব খুলে বললাম। ওনারা আমাকে একটা চমৎকার তথ্য দিলেন, যেটা শুনে আমার মাথার চট অনেকটাই খুলে গেল। ওনারা আমাকে ইবনে তাইমিয়া রহিমাহুল্লার এক বইয়ের কথা বললেন, অনেক অনেক আগের বই, তখন তো আর মোবাইল ফোন ইন্টারনেট ছিল না। কিন্তু উনি ওনার লেখায় এমন কিছু জিনিসের বর্ণনা দিয়েছেন যেগুলো শুনলে মনে হবে উনি মোবাইল ফোনের কথাই বলছেন। কাচের মতো একটা জিনিস যার মাধ্যমে দূরের খবর পাওয়া যায়, কথা বলা যায়। হুজুর আমাকে বললেন, দেখো মা, তুমি ভাবছো জিনেরা শুধু গাছের ডালে বসে থাকে আর হাড্ডি চিবিয়ে খায়। ব্যাপারটা এমন না, ওদের প্রযুক্তি আমাদের থেকে হয়তোবা উন্নত বা অনুন্নত। ওরা হয়তো সুলেমান আলাইহিসসালামের যুগে এমন সব ইমারত বানিয়েছে, এমন সব জিনিস তৈরি করেছে যা এখনকার বিজ্ঞানীদের পক্ষে কল্পনা করারও বাইরে। তো ওদের জন্য একটা মোবাইল ফোনে টেক্সট করা বা একটা মেসেজ পাঠানো, এটা তো কোনো ব্যাপারই না, এটা ওদের কাছে একদম নস্যি। আমি ওনার কথা শুনে রীতিমতো স্তব্ধ হয়ে গেলাম। আসলেই তো, আমরা তো শুধু আমাদের চোখ দিয়ে দুনিয়া দেখি, আমরা ভাবি আমরাই সবচেয়ে আধুনিক, আমাদের সাথে আমাদের হাতে আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন আছে, কিন্তু আমাদের চোখের আড়ালে যে একটা বিশাল জগৎ আছে, তাদের প্রযুক্তি তাদের জ্ঞান যে আমাদের থেকে কত উন্নত হতে পারে সেটা তো আমরা কখনো ভাবি না। হুজুর আমাকে আরো বললেন, মা, এলাকা ভেদে জিনদের স্বভাবও আলাদা হয়। আমাদের দেশে এমন যেমন ওরা গাছে থাকে, মাছ খায়, ঢিল মারে, বাইরের দেশে ওরা অন্যরকম। ওরা হয়তো দেয়ালের ভেতরে নক করে থাকে কিংবা টেকনোলজি ব্যবহার করে। ওদের তো সমাজ আছে, ভালো খারাপ আছে। ওনার কথাগুলো আমার যৌক্তিক মনে হলো। আমার বান্ধবী তো ওই বাইরের দেশেই থাকতো, তাই হয়তো ওই জিনের স্বভাবটা একটু অন্যরকম ছিল। সে টেক্সট করতেই হয়তো পছন্দ করত, সে স্টকারদের মতো আচরণ করত। আর রাসেল ভাই, এই ঘটনাটা আমাকে আমার নিজের অতীতটা মনে করিয়ে দেয়। আমি যখন ছোট ছিলাম আমরা থাকতাম আফ্রিকাতে, সেখানেও অনেক কালো জাদুর ব্যাপার আমি দেখেছি। আমার বাবার উপর কালো জাদু করা হয়েছিল। আমার বাবা ছিলেন খুব লজিক্যাল একজন মানুষ, উনি এসব একদম বিশ্বাস করতেন না। উনি বলতেন এসব বাচ্চাদের মনের ভুল, কিছুই না। কিন্তু এসব কিছু তার সাথেই ঘটল। উনি নিজেই আমাদের সবাইকে নিয়ে দেশে চলে এলেন। আমার বাবার দুইবার ক্লিনিক্যাল ডেথ হয়েছিল। হাসপাতাল নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছিল। মেশিনে হার্টবিট শূন্য, 5 মিনিট পর আবার সে বেঁচে ওঠে। আমার ছোট ভাইয়েরও একই অবস্থা ছিল, মাত্র 11 মাস বয়স ছিল তখন ওর। এসব ট্রমা আমি নিয়ে বড় হয়েছি, আর তাই আমি লজিক খুঁজতে গিয়ে বারবার আটকে যাই, কারণ আমি নিজে দেখেছি, নিজের চোখে দেখেছি। আমার এখনো মনে পড়ে আমাদের ওই আফ্রিকান বাড়ির কথা। মা রান্নাঘরে কাজ করছে, আমি ড্রয়িং রুমে বসে আছি। হঠাৎ দেখলাম মা আমার পাশ দিয়ে হেঁটে ঘরের ভেতরে চলে গেল। আমি মাকে ডাক দিলাম, মা কোনো উত্তর দিল না। আমি উঠে মায়ের পেছনে পেছনে ঘরের ভেতরে গেলাম, গিয়ে দেখি ঘর ফাঁকা, কেউ নেই। আমি দৌড়ে রান্নাঘরের দিকে গেলাম, দেখি মা রান্নাঘরে দাঁড়িয়ে আছে, চুলায় রান্না বসাচ্ছে। আমি তো অবাক, মা তুমি এইমাত্র আমার পাশ দিয়ে হেঁটে ঘরে গেলে? মা আমার দিকে তাকিয়ে হাসল, কি বলছিস, আমি তো আধ ঘন্টা ধরে এখানেই দাঁড়িয়ে আছি। তখন বুঝলাম, এখন বুঝি, ওটা মা ছিল না, ওটা ছিল অন্য কেউ, অন্য কিছু, যে মায়ের রূপ ধরে আমাদের চোখের সামনে দিয়ে হেঁটে বেরিয়েছে। এই জিনিসগুলো ভোলা যায় না, কিছুতেই ভোলা যায় না। দাগগুলো মনের ভেতরে বসে থাকে একদম খোদাই হয়ে। আপনারা হয়তো জানেন এই জিনটা কেন আমার বান্ধবীকে বেছে নিয়েছিল। আপনারা হয়তো ভাবছেন এই জিনটা কেন আমার বান্ধবীকে বেছে নিল, কেন তাকেই সে বাধ্য করল এসব করতে। এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। হয়তো সে বিড়ালটার রূপ ধরে আসা শয়তানটা ওর খুব ক্ষতি করতে চেয়েছিল, আর ওই জিনটা কোনোভাবে ওকে রক্ষা করেছিল। তারপর ওর প্রতি এক ধরনের অধিকার বোধ তৈরি হয়েছিল। আমরা মানুষেরা যেমন কাউকে রক্ষা করলে ভাবি সে আমাদের কথা শুনবে, আমাদের মতো চলবে। জীবনও তো সৃষ্টির একটা অংশ, তাদেরও তো আবেগ, রাগ, ক্ষোভ সবই রয়েছে। হয়তো সে চেয়েছিল আমার বান্ধবীকে সঠিক পথ দেখাতে, কিন্তু তার পথটা ছিল খুব ভয়ঙ্কর। একটা মানুষ দিনের পর দিন, মাসের পর মাস এভাবে নজরে থাকা, সে কখন খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, কখন ওয়াশরুমে যাচ্ছে, সবকিছু মনিটর করা, এটা তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমার বান্ধবী যখন আমাকে ওর এই 1 বছরে একাকিত্বের কথা বলেছিল, আমি ওর গলা শুনে বুঝতে পারছিলাম মেয়েটা ভেতর থেকে কতটা ভেঙে পড়েছিল। ও বলেছিল, জানিস আমি যখন নতুন শহরে এলাম, আমি একটা ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলাম, ঘরে কোনো ফার্নিচার ছিল না, শুধু একটা ম্যাট্রেস ফ্লোরে পাতা। আমি রাত হলে আলো নেভাতে পারতাম না, আলো জ্বালিয়ে রাখতাম, কিন্তু আলো জ্বালিয়ে রাখলেও আমার মনে হতো ঘরের ওই অন্ধকার কোনাটায় কেউ একজন বসে আছে, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চোখ বন্ধ করতে পারতাম না, চোখ বন্ধ করলে মনে হতো সে আমার খুব কাছে চলে এসেছে, আমার নিঃশ্বাস, সে শব্দ সে শুনছে। আমি কাঁদতেও পারতাম না, কারণ আমি জানতাম আমি কাঁদলে সে হয়তো শান্তি পাবে, সে বুঝবে আমি ভয় পেয়েছি। কি ভয়ানক একটা জীবন, চিন্তা করতে পারেন, নিজের ছায়াকেও ভয় পাওয়া, নিজের ঘরের চার দেয়ালকে ভয় পাওয়া। ও যখন ওর পাসপোর্টটা লকার থেকে গায়েব হতে দেখল, ও আমাকে বলেছিল, আমি তো লকারটা খোলার পর অনেকক্ষণ শুধু তাকিয়েছিলাম, আমার মনে হচ্ছিল আমি হয়তো ভুলে কোথাও রেখে এসেছি। আমি লকারের ভেতরে হাত দিয়ে কোনাগুলো হাতড়ে দেখলাম, কিছুই নেই। আমি লকারটা বন্ধ করে আবার পাসওয়ার্ড দিয়ে খুললাম, যদি কোনো জাদুতে পাসপোর্টটা আবার ফিরে আসে। কিন্তু না, আসেনি। তিন দিন পর আমি যখন লকারটা আবার খুললাম, দেখি পাসপোর্টটা ঠিক একই জায়গাতে আছে যেখানে আমি রেখেছিলাম। এর মানে কি জানিস? এর মানে হলো, শেষ তো আমাকেই দেখছে না, সে আমার জিনিসগুলোতে হাত দিচ্ছে, সে আমার লকারের পাসওয়ার্ডও জানে। আমার তো মনে হচ্ছিল আমি যদি মরে যাই তাহলে হয়তো এই অত্যাচার থেকে আমি মুক্তি পাব। কিন্তু ও মরে যায়নি, ও লড়াই করেছে, হয়তো ভুল পথে লড়াই করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে সঠিক পথটা খুঁজে পায়। সে আল্লাহর উপর বিশ্বাস এনেছে এবং তার জীবন এখন শান্তিতে কাটছে। এই ঘটনাটা আমাকে একটা বিশাল শিক্ষা দিয়েছে। আমরা মানুষেরা খুব অহংকারী, আমরা ভাবি আমরা যা জানি সেটাই সব। কিন্তু আল্লাহ তাআলা এই মহাবিশ্বে এমন অনেক কিছু সৃষ্টি করেছেন যাদের ক্ষমতা আমাদের কল্পনার অতীত। তাদের সাথে টিক্কা দেওয়ার ক্ষমতা হয়তো আমাদের মানুষদের নিজেদের নেই। তাদের সাথে লড়াই করার হাতিয়ার বিজ্ঞান নয়, তাদের সাথে লড়াই করার হাতিয়ার হলো বিশ্বাস, আল্লাহর উপর অঢেল বিশ্বাস। আমি জানি অনেকেই এই ঘটনা শোনার পর হাসবেন, বলবেন, আরে ভাই সব কাঁচাখুরি গল্প, ঝিনাবার টেক্সট করে নাকি, আইফোন চালায় নাকি। হাসতে পারেন, আপনাদের হাসির অধিকার আছে। আমি নিজেও হেসেছিলাম যখন ও আমাকে প্রথমবার এই ঘটনাগুলো বলেছিল। কিন্তু যখন আমার নিজের ঘরের টিউবলাইটগুলো আমার মায়ের চোখের সামনে একের পর এক ফেটে গেল, তখন তো আর হাসতে পারিনি ভাই। তখন তো ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। আল্লাহ না করুক, আপনাদের কারো সাথে যদি কখনো এমন কিছু হয় তখন বুঝবেন বাস্তবতা কল্পনার চেয়ে কতটা ভয়ঙ্কর। রাসেল ভাই, আপনার ভূত.com আমি নিয়মিত শুনি, অনেক ঘটনা শুনেছি, কিন্তু আমার বান্ধবীর এই ঘটনাটা আমার কাছে একদম আলাদা। কারণ এই ঘটনার পরতে লুকিয়ে ছিল একটা মানসিক অত্যাচার, একটা সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে ভিলেন কোন রক্ত মাংসের মানুষ ছিল না, ছিল একজন অদেখা সত্তা, যে কিনা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটা মানুষের জীবন তছনছ করে দিয়েছে। আমি আশা করব আপনারা লিসেনাররা এই ঘটনা থেকে কিছু শিখতে পারবেন, অন্তত এইটুকু বুঝবেন যে দুনিয়াটা শুধু আমাদের একা নয়, এখানে আমাদের পাশাপাশি আরো অনেকেই আছে যারা আমাদের দেখছে, আমাদের শুনছে এবং সুযোগ পেলে আমাদের জীবনে হস্তক্ষেপ করছে। আরেকটা কথা বলি, আপনারা হয়তো মনে আছে আমি বলেছিলাম ওর বয়ফ্রেন্ডের কথা, সে যখন রাতে জেগে থাকত গেম খেলত তখন সে এই শব্দগুলো শুনত। সে আমাকে বলেছিল, আমি হেডফোন কানে দিয়ে গেম খেলছি, হঠাৎ মনে হলো আমার ঘাড়ে কেউ একজন ফু দিচ্ছে, একদম ঠান্ডা একটা বাতাস। আমি হেডফোন খুলে পেছনে তাকালাম, কেউ নেই, ও তো অঘরে ঘুমাচ্ছে। আমি আবার গেমে মন দিলাম, একটু পর একদম কানের কাছে খুব স্পষ্ট একটা ফিসফিসানি, কিন্তু কি ভাষা আমি বুঝতে পারিনি। আমি লাফ দিয়ে খাট থেকে নেমে গেলাম, সারা ঘর খুঁজলাম, ওয়াশরুম, ব্যালকনি, কিচ্ছু বাদ দিইনি। এই কথাগুলো যখন ওই বিদেশি ছেলেটা বলছিল, যে কিনা এসবের কিছুই বিশ্বাস করে না, তখন তার চোখ মুখের অবস্থা দেখলে যে কেউ বুঝবে যে কতটা আতঙ্কের মধ্য দিয়ে গেছে সে। এই আতঙ্ক তো আর মিথ্যা হতে পারে না। আমি যখন আমার এক পরিচিত হুজুরকে এই ব্যাপারটা বললাম, ওনাকে মজার ছলেই বলেছিলাম, হুজুর, জিন যদি টেক্সট করতেই পারে তাহলে সে আমার বান্ধবীর ইন্টারনেট তো হ্যাক করে ফেলত, বিল তো আর তার দেওয়া লাগতো না। হুজুর হাসলেন, বললেন, মা তুমি তো বাইরে থাকো, ওই দেশের ইন্টারনেট অনেক ফাস্ট, তাই জিন টেক্সট করতে পেরেছে। তুমি ওই জিনকে আমাদের দেশে আসতে বলো, তারপর দেখবে সে কিভাবে টেক্সট করে। আমাদের দেশের যে ইন্টারনেটের অবস্থা, সে একটা টেক্সট সেন্ড করতে গেলে বাফারিং হতে হতে তার জিনগিরি ছুটে যাবে, সে নিজেই হতাশ হয়ে দেশে পালাবে। হুজুরের রসিকতা শুনে আমি সেদিন অনেক হেসেছিলাম। আসলেই তো আমাদের দেশের যা অবস্থা, এখানে তো জিনরা বোধ হয় ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে বিরক্ত হয়ে যাবে। যাই হোক, অনেক কথা বললাম, অনেক সময় নিলাম, আমার এই ঘটনাটা আপনাদের কাছে কতটা বিশ্বাসযোগ্য মনে হবে আমি জানি না, তবে আমি যা নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমি চাই না এমন অদ্ভুত আর ভয়ঙ্কর অভিজ্ঞতা আর কারো জীবনে এভাবে আসুক। আমার বান্ধবী এখন ভালো আছে, তার স্বামীও ভালো আছে, তারা তাদের নতুন জীবন নিয়ে খুশি, তারা এখন নিয়মিত ইবাদত করার চেষ্টা করে, যদিও তারা নতুন, অনেক কিছুই জানে না, কিন্তু তাদের মনের ভেতরে বিশ্বাসটা অনেক মজবুত, কারণ তারা অদেখে একটা ভয়ঙ্কর রূপ দেখেছে আর সেখান থেকে তাদেরকে রক্ষা করেছে, সেটাও তারা বুঝতে পেরেছে। আমি আমার জীবনে অনেক চড়াই উতরাই দেখেছি, আমার বাবার ওই ঘটনা, ভাইয়ের ঘটনা, পরিবারে এতগুলো মৃত্যু কাছ থেকে দেখা, সব মিলে আমি বুঝেছি আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চান তাহলে পৃথিবীর কোনো শক্তি তার কোনো ক্ষতি করতেই পারবে না। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে এই ধরনের অদেখা বিপদ থেকে রক্ষা করেন। আমি আপনাদের সাথে একটু হাসি তামাশাও করলাম, আসলে আমি মানুষটাই এরকম, সবকিছু নিয়ে বেশি সিরিয়াস হই না। আপনারা যদি আমার কোনো কথা আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে দয়া করে আমাকে মাফ করবেন। প্রিয় লিসেনার্স, এই ছিল ডলাস থেকে পাঠানো আপুর ঘটনা। ঘটনাটি আমি আপুর বয়ানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি। আপনাদের কাছে ভালো লাগলেই আমার প্রচেষ্টা সার্থক, আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমরা কিছুই না। আপনাদের ভালোবাসা পেলে আবার ফিরে আসবো নতুন কোন এপিসোডে নতুন কোন ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকবেন, এই দোয়াই করি। আমার জন্য দোয়া করবেন আপনারা, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা সবাই যাতে ভালো থাকি সেই দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
ভূতের গল্প না শুনলে আমার রাতে ঘুমই হয় না, আমি আসলে লাইভ শুনতে পারি না, বাট ডাউনলোড করে শুনি আর কি। যাই হোক রাসেল ভাই, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে রাজবাড়ী জেলার কোন একটা এরিয়াতে। আমার তার আগে বলে নিই, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজবাড়ী জেলার পালিয়াখান্দি উপজেলার কোন একটা গ্রামে। তো আমি পেশায় একজন চাকরিজীবী। তো যাই হোক আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে রাসেল ভাই রাজবাড়ী জেলার পালিয়াখান্দি উপজেলার কোন একটা গ্রামে আর কি। আমি গ্রামের নামটা উল্লেখ করছি না, বাট তারপর বললে সমস্যা নেই, নামটা হচ্ছে বল দেখাও। তো রাসেল ভাই, আমি আমার অফিসের কাজের জন্য আমি হচ্ছে রাজবাড়ী জেলার, আপনি চিনে থাকবেন, দৌলতদিয়া যে ফেরিঘাট, ফেরিঘাটে যাই, মোটামুটি সন্ধ্যার দিকে যাই আর কি ফেরিঘাটে। তো সন্ধ্যার দিকে ফেরিঘাটে যাওয়ার পর ওখানে আমাদের একটা মিটিং ছিল, মিটিংটা কমপ্লিট করে দেন একটা পার্টির অ্যারেঞ্জ করা হয় ওখানে। তো যাই হোক, মোটামুটি কথা সবকিছু শেষ করে রাত 10:30 কি 11:00 দিকে আমি দৌলতদিয়া ঘাটের থেকে রওনা দিই, আমার বাসা বালিয়াখান্দিতে, বালিয়াখান্দির কোন একটা গ্রামে। যাই হোক, তো আমি হচ্ছে দৌলতদিয়া ফেরিঘাট থেকে আপনার 10:30 কি 11:00 দিকে যাই হোক রওনা দিই। তো রওনা দিয়ে মোটামুটি রাজবাড়ী মুরগির ফার্মে আসি হয়তো বা 12:10 কি 20-এ। তো মুরগির ফার্ম থেকে আমি ভরপুর দিয়ে আমি ভাবলাম যে ভরপুর বাজার হয়ে আমি হচ্ছে বাসায় চলে যাব, ভরপুর বাজার দিয়ে গ্রামের ভিতর দিয়ে বাসায় চলে যাব, যেহেতু গান্ধীমারা হয়ে আসলে আমার একটু ঘোরা হবে, দেন হচ্ছে রাস্তা যেহেতু ফাঁকা, তাই আমি ভাবলাম যে ভরপুর যেহেতু আমার নানা বাড়ি, যদি রাত বেশি হয়ে যায় নানা বাড়ি থেকে যাবো, আর না হলে যদি মনে হয় যে চলে যেতে পারবো যেহেতু শীতের রাত, তাহলে বাসায় চলে যাব। যাই হোক, ঘটনাটি ঘটে হচ্ছে বলদাখাল নামে একটা জায়গা আছে, রাজবাড়ী জেলা বালিগঞ্জ উপজেলা বলদাখাল নামে একটা জায়গা আছে। রাজবাড়ী জেলার যারা শুনছেন অবশ্যই তারা চিনবেন। তো যাই হোক, আমি মূলত ভরপুর বাজার ক্রস করে আনুমানিক রাত 12:30টার বেশি বাজে ভরপুর বাজারটা ক্রস করে আমি হচ্ছে চিন্তা করলাম যে আমি ইয়ে হয়ে যাই, বলদাখাল হয়ে যাই, বলদাখাল হয়ে রামদিয়া হয়ে বাসায় চলে যাব। যাই হোক, তা আমার গাড়ির স্পিড অতটা বেশি ছিল না যেহেতু শীতের রাত, আর গাড়িটাও নতুন ছিল আমার আসল ভাই। তো আমি হচ্ছে বহরপুর বাজার ক্রস করে আপনার হচ্ছে বারাদি নামে একটা জায়গা আছে, বারাদি একটা স্ট্যান্ড আছে, ছোটখাটো আর কি দোকানপাট আছে কয়েকটা, বারাদি ফুটবল খেলার মাঠ, বামপাশ দিয়ে হচ্ছে একটা রাস্তা গেছে সোজা রামদিয়াতে আসা যায়, বাট বামপাশ দিয়ে একটা রাস্তা গেছে গ্রামের ভিতর দিয়ে, ওটা ওই পাশ দিয়ে দক্ষিণবাড়ি হয়ে রামদিয়াতে আসা যায়। আমার বাসা আসলে রামদিয়ার কোন একটা সাইডে। তো যাই হোক, আমি হচ্ছে আপনার বহরপুর বাজার বারাদি মাঠ ক্রস করে ভাবলাম যে তাহলে গ্রামের মধ্যে দিয়ে যাই, সোজা না গিয়ে গ্রামের ভিতর দিয়ে যাই। তো মূলত হচ্ছে গ্রামের ভিতর দিয়ে বলদাখাল হয়ে রামদিয়াতে যাবো, দক্ষিণবাড়ি হয়ে আর কি রামদিয়া বাজারে পৌঁছাবো। তো পরে হচ্ছে আমি বারাদি মাঠ দিয়ে সোজা ওই রাস্তাটা, গ্রামের রাস্তাটা ধরে আমি গাড়ি চালিয়ে আসতেছি। তো বলদাখাল যে গুরুস্থানটা অনেকেই চিনে থাকবেন, রাজবাড়ী জেলার যারা শুনছেন, তো বলদাখাল গুরুস্থানটা হচ্ছে আপনার রাস্তাটা, রাস্তার ডান সাইডে হচ্ছে গুরুস্থান, বাম সাইডে হচ্ছে আপনার বাঁশের অনেক জঙ্গল, বাঁশ গাছ, বাঁশের অনেক জঙ্গল, আর একটা খালও গেছে, ঠিক আছে, অনেক বড় একটা খাল গেছে, ওই জন্য ওই এলাকার নাম বলদাখাল। তো খাল পার হয়ে উপরে হচ্ছে মসজিদ, জায়গাটা হচ্ছে এরকম, ডান হাতে গুরুস্থান, বাম হাতে অনেক বাজার, আর খালের উপর একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হয়ে বাম হাতে হচ্ছে মসজিদটা, একদম মানে গুরুস্থানের সাথেই মসজিদ, খাল ব্রিজ গুরুস্থান সব একসাথে। তো রাসেল ভাই, ওই গুরুস্থানটা আসলে হাতের ডান হাতে হওয়াতে ওখানে হচ্ছে একটা লাইট দেওয়া ছিল, সোলার লাইট যেগুলো আর কি, ওই লাইটটা মিটমিট করে জ্বলতেছিল, আমি দূর থেকে দেখতে পেলাম যে মিটমিট করে লাইটটা জ্বলতেছে। তো আমি মানে আমার তখনও ফিল হয়নি যে আমার সাথে কোনো কিছু ঘটতে যাচ্ছে বা ঘটবে। তো আমি যখন গুরুস্থান আমার থেকে প্রায় 20 হাত সামনে, হঠাৎ করে আমার গাড়ি স্টার্টটা বন্ধ হয়ে যায়। তো গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাওয়ার পর আমার যেহেতু নতুন গাড়ি ছিল, আমি মানে বুঝতে পারতেছিলাম না কি হলো। তো আমি গাড়িটা পালসার গাড়ি, যেহেতু আমি কিক মারতেছি, গাড়ি স্টার্ট হচ্ছে না, সেলফ মারলাম তারপরও গাড়ি স্টার্ট হচ্ছে না। তো আমি ফোনের পকেট থেকে ফোন বের করে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে গাড়ির প্লাগ চেক করলাম, গাড়িতে তেল আছে কিনা সেটা চেক করলাম। আমি একা ছিলাম গাড়িতে, আর রাত যেহেতু তখন আনুমানিক 1টার বেশি বাজে হয়তো বা, যাই হোক আমি ঘড়ি দেখিনি। পরে হচ্ছে আমি ফোন চেক করলাম, মানে ফোন ফ্ল্যাশ দিয়ে গাড়ির ফ্ল্যাগ তেল সব চেক করলাম, দেখলাম যে না সব ঠিক আছে, বাট আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না। আর শীতের রাত, অন্ধকার ছিল বেশ ভালোই, ঠিক আছে। তো আর আমি যেখানে আমার গাড়িটা বন্ধ হয়েছে তার পিছনে মিনিমাম 10-15 পিছনে একটা বাড়ি ছিল। যাই হোক, শীতের রাত যেহেতু গ্রাম অঞ্চলে মোটামুটি কথা সন্ধ্যা 7-8টার পরে অনেক রাত, সবাই ঘুমাই গেছে হয়তোবা। তো যাই হোক, আমি গাড়ির প্লাগ চেক করলাম, ট্যাঙ্কিতে তেল আছে কিনা চেক করলাম, চেক করার পর দেখলাম যে না আমার গাড়িতে কোনো সমস্যা নেই। তো আমি কিক মারতেছি, গাড়ি স্টার্ট হচ্ছে না, সেলফ মারতেছি তারপরেও গাড়ি স্টার্ট হচ্ছে না। পরে হচ্ছে অনেকক্ষণ চেষ্টা করার পরে হুট করে একবার সেলফে স্টার্ট নিয়ে গেল, এই গাড়ি স্টার্ট নিয়েছে রাসেল ভাই। আমার গাড়ি হেডলাইট দেওয়াই ছিল, গাড়ি স্টার্ট নেওয়া মাত্র গাড়ি হেডলাইটটা জ্বলে গেছে। আমি হেডলাইটের আলোয় সামনে দেখতে পারলাম যে 10-12টা কুকুর, একই সাইজের 10-12টা কুকুর, মানে ওই যে অনেক টাইমে আমরা দেখি, অনেক টাইমে দেখা যায় যে কুকুর হচ্ছে মাটিতে বসে সামনের পা দুইটা মাটিতে আবার সামনের দিকে দিয়ে রাখে, আর কুকুরের জিহ্বাগুলো অনেক বড় হয়ে বের হয়ে কুকুরের জিহ্বা থেকে লালা পড়তেছে, ঠিক আছে, 10-12টা কুকুর একই সাইজের একই রঙের। তো ওইটা দেখার পরে আমার গাড়িটা মানে আমি একটু ভয় পেয়ে গেছি, আর আমার গাড়িটাও বন্ধ হয়ে গেছে। তো গাড়িটা আবার যখন বন্ধ হয়েছে, আমি আরো তাড়াহুড়ো করে আমি গাড়ি স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করতেছি, বাট আমার গাড়ি আবারও স্টার্ট নিচ্ছে না। পরবর্তীতে যখনই আবার গাড়ি স্টার্ট নিল রাসেল ভাই, আসলে ঘটনাটি যার সাথে ঘটে সেই বুঝে যে ঘটনাটা কিরকম, মানে শরীর কেঁপে উঠে, আমি শীতের দিনে শীতের রাতে আমি একদম ঘেমে টেমে অস্থির হয়ে গেছি।
যেই গাড়ি আবার স্টার্ট নিল, আমি দেখলাম যে গোরস্থানের যে কলাবাগান, কলাবাগানের মধ্যেই গোরস্থানটা, আর টিপ টিপ করে লাইট চলতেছে। আমি দেখলাম যে 4 থেকে 5 বছর বয়সে একটা বাচ্চা, আপনার মাথায় হচ্ছে টুপি, পাঞ্জাবি পরা, পায়জামা পরা, পাঁচকলি টুপি যেটাকে বলে আর কি, গ্রাম অঞ্চলে অনেকে চিনবেন, মাদ্রাসাতে পড়ে যেসব ছেলেরা তাদের দেখবেন যে পাঁচকলি টুপি, মানে 5টা ইয়ে থাকে টুপির উপরে। যাই হোক, জুব্বা পরা, পায়জামা পরা, মাথায় টুপি, সাদা, একদম সাদা জুব্বা, সাদা টুপি, সাদা ইয়ে পায়জামা। তো 4 থেকে 5 বছর বয়স হবে, ফর্সা করে একটা ছেলে, ফেসটা মূলত মানে সঠিক আমার মনে নেই, বাট ছেলেটা হচ্ছে গোরস্থানের ভিতর থেকে হেঁটে আমার বিষাদ সামনে দিয়ে, আমার আমার গাড়ির থেকে আমি যেখানে দাঁড়াই আছি তার বিষাদ সামনে, গোরস্থান আমার বিষাদ সামনে দিয়ে ছেলেটা গোরস্থানের ভিতর থেকে উঠে রাস্তাটা ক্রস করে বাম সাইডে যে আপনার পাশের যে জঙ্গল ছিল, পাঁচ গাছ ছিল, অনেক জঙ্গল খালের পারে, তো জঙ্গলের ভিতর দিয়ে নেমে চলে গেল। তো রাসেল ভাই, এটা দেখার পরে আমি একদম মানে ছো মেরে গেছি, আমার শরীর কাঁপতেছে, আমার গা গতর ঘামতেছে। তারপরে আমি মানে ওখান থেকে গাড়ি স্টার্ট দেওয়ার খুব চেষ্টা করলাম, পিছনের দিকে তাকালাম, পিছনের দিকে তাকায় দেখি যে আমার পিছনে যে বাড়িটা ছিল ওই বাড়ির থেকে কেউ হয়তো বা টর্চ লাইট নিয়ে মানে বাইরে ওয়াশরুমে যাওয়ার জন্য হয়তো বেরোইছে। তো যাই হোক, আমি মানে পিছনের দিকে তাকাইছি, আমি যে চিল্লানি দিব, আমার শরীরে সেই শক্তিটুকু ছিল না, মনে হচ্ছে যে আমি এখানে পড়ে গেলেই মরে যাব এরকম একটা অবস্থা। আল্লাহর এমনই একটা রহমত, আমাদের এলাকারই একটা লোক, উনি হচ্ছে মানে ওই যে হাটে বিভিন্ন হাট বাজারে মোটরসাইকেল নিয়ে গিয়ে তাবিজ কুবিজ এগুলো ব্যবসা করে আর কি, মানে হকারি ব্যবসা করে। তো উনি হচ্ছে গোয়ালন্দ বাজারে হাট করে মেবি বাড়ি ফিরতেছিল, তো উনি হচ্ছে আমার পিছন দিয়ে আসে, মানে উনি যে আসছে আমি সেটাও বুঝিনি, উনি আমার পিছন দিয়ে বাইক চালায় গান গাইতে গাইতে আসতেছে। তা আসার পরে মূলত মনে করেন যে উনি আমাকে বলতেছে কিভাবে ভাসতে তুমি এখানে দাঁড়ায় আছো কেন, কাকা এরকম এরকম ঘটনা। উনি আসার পরে আমার মানে আমি কথা বলতে পারতেছি, আমার শরীর স্বাভাবিক হয়ে গেছে। তো বললাম যে কাকা এরকম এরকম ঘটনা, তো উনি বলতেছে ভাসতে কি সিগারেট খাও নাকি, হ্যাঁ খাই, তো বলে যে একটা সিগারেট জ্বালাও চলো আস্তে আস্তে। আমি বললাম কাকা আমার একটু বাড়ি দিয়ে আসবেন আজকে আপনি, এরকম এরকম আমি অনেক ভয় পাইছি। বলে যে এসব হয়, তোমার আসলে এই রাস্তা দিয়ে আসা ঠিক হয়নি, ওই ওই সোজা রাস্তা দিয়ে বরফর থেকে যে রামদিয়ার যে সোজা রোডটা ওই রাস্তা দিয়ে গেলেই পারতে। কাকা আপনি কোথায় গেছিলেন? বলে যে আমি গোয়ালন্দ বাজারে হাট করে আজকে এই টুকটুক করে গাড়ি চালায় আসতেছি বাড়ি যাচ্ছি। তো উনি উনারে বললাম যে কাকা তাহলে আমি বাড়ি যাইতে পারবো না, আমার তো গাওটাও কাঁপতেছে, আপনি একটু আমার বাড়ি দিয়ে আসুন। পরে হচ্ছে উনি রামদিয়া বাজার থেকে আরেকটু আগায় দিয়ে আমার বাসার সামনে দিয়ে উনি ওনার বাসায় চলে গেল। তো রাসেল ভাই, এই ছিল আমার সাথে ঘটনা। তো ঘটনাটা একদম বাস্তব ঘটনা, আমি আসলে সাজিয়ে গুছিয়ে বলতে পারিনি। যাই হোক, সবকিছুই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার লাইফে এই ফার্স্ট ঘটনা পাঠানো, আমার আশা করি সবার ভালো লাগবে। আসলে আমি বলতেছি কিন্তু আমার হার্টবিট এখনো ধুমধাম করতেছে, আমার হার্টবিট ঠিক আছে। তা আসলে ঘটনাগুলো যার সাথে ঘটে সেই বলতে পারবে যে ঘটনা কিরকম ছিল বা কিরকম। যাই হোক রাসেল ভাই, ধন্যবাদ, ঘটনাটা যদি সিলেক্টেড হয় অবশ্যই আমাকে জানাবেন।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে আমাদের, আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার খুব দ্রুত আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি book.com।